আর সব জায়গাগুলোতেও মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো সেই ক্ষেত্রে সব জায়গাতেই অনেক আরাম করে অনেক মজা করে আজকের ভূত এফএম শোনা যাবে, সেটাই আশা করছি। সে সাথে এসএস পরীক্ষা শুরু হচ্ছে, অনেকে আমাদের কাছে লিখে দোয়া করে চেয়েছেন, সবার জন্য অনেক 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 শুভকামনা, আপনাদের এক্সাম অনেক ভালো হোক এবং আপনাদের জন্য দোয়া সবসময়ই থাকে এবং আশা করছি আল্লাহ আপনাদের মনোকামনা পূর্ণ করবেন। আর আমাদের আজকে ভূত এফএমে যারা আমাদের সাথে আছেন তাদেরকে জানিয়ে দিই, যদি আমাদেরকে আপনারা ইমেইলের মাধ্যমে কমিউনিকেট করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radio40.fm, which is bhwtfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলব আপনারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আর আমাদেরকে যদি আপনারা ফেসবুকে আমাদের সাথে থাকতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio40 and www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজে গিয়েই আপনি আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এবং আজকে আমাদের যে এই পেজ ভূত এফএম এর যে পেজটা সেই পেজে গিয়ে দেখতে পারবেন আজকে আমাদের কারা অতিথি। এবং অলরেডি আপনারা হয়তো জেনেও গেছেন যে আজকে আমাদের এখানে আছেন আফরান ভাই এবং আরেকজন ছবিতে নেই বাট এখানে আছেন, তিনি হচ্ছেন হাফেজ মাইনউদ্দিন সাহেব এবং তিনিও আপনাদের বিভিন্ন প্রশ্নের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলে আমি আশা করি। আমিও বেশ কিছু মানে তাদের সাথে অফ এয়ারে অনেক আলোচনা করছিলাম এবং তিনিও বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে কথা বলছিলেন। তো আপনাদের যদি কোনো প্রবলেম সলভ করতে চান বা জানাতে চান তাহলে আপনাদের যে কমেন্ট সেকশন রয়েছে আমাদের পোস্টের নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন বা মেসেজ করতে পারেন আমাদেরকে, আমরা সেটা আপনার সাথে ডিসকাস করে আপনাদেরকে হয়তো একটা তার যেটা মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে নিয়ম কানুন সব কিছু, চলুন আমরা ঘটনায় চলে যাই এবং আশা করছি যে আজকে একটা জমজমাট ভূত এফএম আপনাদের উপহার দিতে পারব। আমাদের অতিথিরা তারা যেরকম ঘটনা নিয়ে এসছেন, আমাদের কাছে যে সমস্ত ইমেইল রয়েছে এবং স্পেশালি যে অডিও ক্লিপ রয়েছে সেই অডিও ক্লিপগুলো খুবই অসাধারণ অডিও ক্লিপ এবং আশা করছি আমাদের ভালো লাগবে। চলুন চলে যাই প্রথম ঘটনায়। আমাদের প্রথম ঘটনাটি একটা ইমেইল থেকে নেওয়া এবং সেই ইমেইলটি যেভাবে তিনি পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করি ভালো আছেন রাসেল ভাই, শুরুতেই নমস্কার গ্রহণ করবেন। এটা একটা সত্য ঘটনা, আমাদের এলাকার সবাই এই ঘটনা জানেন। আমার ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে, এটা আজ থেকে প্রায় আনুমানিক 100 বছর আগে নির্মাণ করা হয়, বিগত কয়েক বছরে একটা পরিত্যক্ত বাড়ি। এটা আমার দাদুর মুখে শোনা একটি সত্যি ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে ঘটে। যিনি এই বাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন অত্যন্ত কৃপণ একজন লোক। তার একটা কাজের লোক ছিল কিন্তু কাজের লোককে তিনি তেমন কোনো টাকা পয়সা দিতেন না। কাজের লোককে টাকা চাইলে তিনি পরে দেব বলে তাকে ভুলিয়ে রাখতেন। এভাবে অনেক দিন কেটে যায় কিন্তু কাজের লোকটা আর টাকা পায় না। হঠাৎ একদিন মালিক তার কাজের লোক যখন রাতে ঘুমাচ্ছে তখন তার বিছানায় কিছু বিষাক্ত সাপ রেখে আসেন এবং কাজের লোকটি সাপের কামড়ে মারা যায়। মৃত্যুটি স্বাভাবিকভাবেই সবাই নেয়, কেউ সত্যতা যাচাই করতে যায়নি। ঘটনার সূত্রপাত এখান থেকেই। হঠাৎ মালিক একদিন রাতে শুনতে পায় যে ঘরে ওই কাজের লোক থাকত, ওই ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। তিনি তখন সে ঘরে যান কিন্তু কাউকে দেখতে পান না। মাঝে মাঝে শুনতে পেতেন দোতলায় কেউ যেন দৌড়াচ্ছে, হাঁটাচলা করছে, কান্না করছে, কিন্তু যখন তিনি সেখানে যেতেন কাউকেই দেখতে পেতেন না। এভাবে প্রতিদিন তিনি রাতে কান্নার শব্দ শুনতে পেতেন ওই ঘর থেকে। একদিন তিনি শুয়ে আছেন রাতের বেলা, হঠাৎ খেয়াল করলেন বিছানার ওপর অনেক সাপ। এটা দেখে তিনি খুব ভয় পেলেন। তখন তিনি তার স্ত্রীকে ব্যাপারটা বললেন। তার স্ত্রী বললেন ওই কাজের লোকটির ছেলে মেয়ে অথবা প্রিয়জনের কাছে তার পাওনা টাকাটা দিয়ে দিতে, কিন্তু তিনি এটাতে রাজি ছিলেন না। প্রতিদিন রাতে ওই ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেতেন তারা। হঠাৎ একদিন তাকে বিছানার উপর মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুটা হয় সাপের কামড়ে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও ঘরের ভেতর কোনো সাপ পাওয়া যায়নি। এরপর তার স্ত্রী স্বপ্নের ভেতর দেখতে পেতেন তার বিছানায় অনেক সাপ চলাফেরা করছে। তারপর তার চারপাশে শুধু সাপ আর সাপ। তিনি রোজ এই স্বপ্ন দেখতেন এবং খুব ভয় পেতেন। তখন তিনি একটা সাধু বাবার কাছে যান এবং তাকে ঘটনাটি খুলে বলেন। সাধু বাবা একদিন তার বাড়িতে আসেন এবং বাড়িটা বন্ধ করে দেন। বাড়ির চার কোনায় চারটি তাবিজ পুঁতে এবং বলেন তার কোনো বংশধরের কাছে যেন সেই কাজের লোকটা সব টাকা ফিরিয়ে দেয়। স্ত্রী সেই কাজের লোকটার বংশধরের কাছে তার পাওনা টাকা দিয়ে দেন। তারপর থেকে তিনি আর কোনো কান্নার শব্দ পেতেন না। কিন্তু হঠাৎ একদিন তাকেও সাপের কামড়ে মৃত অবস্থায় তার বিছানায় পাওয়া যায়। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকে না এবং সেই থেকে এখনো এটা একটা পরিত্যক্ত বাড়ি। মাঝে মাঝে বাড়ির ভেতর কান্নার শব্দ অনেকেই শুনতে পায়। এই বাড়ির আরো অনেক ঘটনা আছে আমার কাছে, একদিন শেয়ার করব। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি শুনলাম আমাদের প্রথম ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব এখন আমাদের অতিথির কাছে। শুরুতে আমাদের স্টুডিওতে আছেন এই মুহূর্তে আফরান ভাই, তার কাছে আমরা তার তিনি আজকে দুটো ঘটনা নিয়ে এসেছেন। চলুন আমরা শুনে আসছি তার কাছ থেকে প্রথম ঘটনাটি। প্রথমেই স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি আপনি ভালো আছেন।
আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আল্লাহ ভালো রেখেছেন, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই আপনিও ভালো আছেন, আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। রাসেল ভাই আজকে দুটো ঘটনা নিয়ে এসেছি, একটা দেশের আমাদের দেশের বাইরের একটা ঘটনা, আমার মানে রাজবাড়ি না, মানে প্রতিদিন তো রাজবাড়ির ঘটনা বেশি শেয়ার করি, আজকে চুয়াডাঙ্গার একটি ঘটনা রয়েছে। ফার্স্টে আমি দেশের বাইরের ঘটনাটা দিয়েই শুরু করতে চাই। রাসেল ভাই ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো এই ভাইয়ার সঙ্গত কারণের নামটা বলছি না, উনি ইউকে তে ফ্রেন্ডস এইড নামক একটি এনজিওতে চাকরি করতেন। তো ওই সময়ে বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংক্রান্ত একটা সার্ভে করার জন্য 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নিই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয় তো তারপর থেকে কিন্তু 1986 সালে জাফনা দ্বীপটা এলটিটিই দখল করে নেয়। তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে
অশান্তি
বিরাজ করে। ওই সময়ে ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। তো যাওয়ার পর আসলে ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। ওনারা তিনজন ছিলেন, কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ মানুষ এই জিনিসগুলো ছিল আর কি, মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন ওনারা প্রতিদিন কাজ করতেন এবং কাজ শেষে তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। আমাদের প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম এক দুই দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থাল বাটি পড়ে যাচ্ছে এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না, কিছু না হলে রাসেল ভাই দেখতেন যে ওই থাল বাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল তখন ওনারা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে। এবং যেহেতু পাশে জঙ্গল ছিল তখন ওরা চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটা কারণে বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটা এত বেশি মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমোতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে ওকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যান, কিন্তু উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে দুটো মানুষ দৌড়াদৌড়ি করছে কিন্তু এই দুটো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে মানুষ একটা মানুষের শরীর থেকে যদি চামড়া চুলে ফেলা হয় তখন মানুষের শরীরে রক্ত বেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে এবং রক্ত ঝরতে থাকে, এই রকম দুইজন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই দুটো লোক তাকায়। এখন সাথে সাথে রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে একটা ভয়ঙ্কর চেহারা দেখায় কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছে না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে সেন্স যখন জ্ঞান ফিরানো হয়, তখন সবাই তাকে বলে আসলে রাতের বেলা সারাদিন কাজ করেছ, হয়তো বা কোনো ওই বানর বা শিম্পাঞ্জিকেই দেখেছ, ওরকম মনে হয়েছে, এটা বলে ওনাকে আশ্বস্ত করে আর কি। তারপর রাসেল ভাই ওনারা আবার ওনাদের কাজে মন দেন, কিন্তু প্রতি রাত্রেই নিত্য নতুন এক সময় এক একটা ঘটনা ওনারা সে মানে ইগুচ্ছিলেন। এর ভিতরে আর একদিন যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, সেটা হলো উনি শুয়েছিলেন রাতের বেলা, শোয়ার পর হঠাৎ করে মনে হচ্ছিল ওনার খাটের নিচে গড় 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 আওয়াজ হচ্ছে। সাধারণত উনি চিন্তা করেন হয়তো বা বিড়াল এই ধরনের গড় গড় শব্দ করে, কিন্তু রাসেল ভাই গড় গড় শব্দটার সাথে সাথে ওনার মনে হচ্ছিল খাটটা মানে ভূমিকম্পের মতো কাঁপছে, খাটটা মানে ভাইব্রেট হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই গড় গড় শব্দ তো হচ্ছে, কিন্তু ভাইব্রেট তো হওয়ার কথা না খাট। তখন উনি চিন্তা করলেন হয়তো বা আবারও কোনো বন বিড়াল বা এই টাইপের কিছু হয়তো বা খাটের নিচে ঢুকেছে। উনি যখন টর্চ নিয়ে নিচে টর্চ জ্বালালেন, কিন্তু নিচে উনি কিছুই দেখতে পেলেন না। তখন উনি চিন্তা করলেন তাহলে আমি এটা কি শুনলাম এতক্ষণ, তখন চিন্তা করলেন যে হয়তো বা চলে গেছে পাশ দিয়ে, চলে যেতেই পারে। তখন আবার উনি ঘুমানোর চেষ্টা করলেন। এবার রাসেল ভাই উনি দেখছিলেন যে একটি বিড়ালের মতো কি যেন মানে দেয়াল দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, কারণ বিড়াল তো আসলে দেয়াল বাওয়ার কথা না
সেটাই,
কিন্তু উনি দেখছিলেন বিড়ালের মতো কিছু একটা জিনিস দেয়াল বেয়ে উঠে যাচ্ছে এবং ওই গড় গড় শব্দটা করছে এবং চোখ দুটো লাইটের মতো চলছিল। ওটা দেখে উনি খুবই ভয় পান এবং চিৎকার করে ওঠেন পাশ থেকে। যখন লোক চলে আসে এসে ওই টাইপের কিছু আর দেখে নেই, মানে ওনার সঙ্গী যারা ওই পাশে ছিলেন। এরকম নিত্য নতুন সমস্যা হতেই থাকছে হতেই থাকছে। লাস্টের দিকে রাসেল ভাই যে ঘটনাটা মানে সবচেয়ে বেশি ওনাদেরকে পীড়া দিয়েছিল, সেটা হচ্ছে একদিন রাতের বেলা ওনারা যেই মানে ঘরে ঘুমাতেন, ঘরে চিলে কোঠার প্রচন্ড আর্তনাদ শব্দ, মনে হচ্ছে যে কোনো মানুষকে খুব প্রচন্ড নির্যাতন করা হচ্ছে। তখন উনি সহ উনি আর তখন একা গেলেন না, উনি সহ সাথে ওনার পাশের রুম থেকে ওনারা সবাই শুনছিলেন সেই শব্দটা। তো ওনারা উপরে গেলেন, তখন উপরে গিয়ে রাসেল ভাই যে দৃশ্যটা দেখেন সেটা হচ্ছে উনি দেখছেন যে দুইজন লোক অন্য দুইজন লোককে, ঠিক আমরা যেমন রাসেল ভাই কুরবানি মানে জবাই করার পরে ছাগল বা অন্য কিছু যখন উপরের দিকে ঝুলি আসতেছে চামড়াটা ঝুলি, ওনারা দেখছিলেন যে দুইজন লোককে ওভাবে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে এবং ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছুলছে, এবং যে দুইজন ছুলছিল ওনাদের শরীরেও কোনো চামড়া ছিল না।
আচ্ছা,
তো এই দৃশ্য যখন উনি দেখলেন, দেখার পরে ওনারা ওখানে উপস্থিত কয়েকজন ছিলেন সবাই মিলে এটা দেখেছেন, এবং দেখার পরে রাসেল ভাই আসলে ওনারা ওখান থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসেন, কারণ রাসেল ভাই ওটা তো একদম একটু রিমোট কর্নারে ছিল, তো দারোয়ান যেটা করতো দারোয়ান সন্ধ্যার পরে চলে যেত এবং দারোয়ান ওদেরকে বলে দিয়েছিল যে আপনারা পারতপক্ষে খুব দরকার না হলে বাসা থেকে বের হবেন না, কিন্তু এই বাসাটা যে হন্টেড এই বিষয়গুলো যদি ওনাদেরকে বলা হতো তাহলে ওনারা ওখানে থাকতে চাইতেন না, তো এই কারণে ওনাদেরকে ওটা বলাও হয়নি রাসেল ভাই। তো যাই হোক রাসেল ভাই, এই ঘটনাটা যখন ওনারা অবলোকন করেন পরবর্তীতে পরের দিন বললেন যে আমরা এই বাড়িতে থাকবো না, আমাদের ওনার দ্রুত কাজটা গুছিয়ে নিয়ে আসেন, দ্রুত গুছিয়ে নিয়ে ওনারা শ্রীলঙ্কা থেকে চলে যান। কিন্তু যাওয়ার আগে ওনার ওই জায়গা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন ওটা আসলে কি ছিল। তো রাসেল ভাই যেটা ওই শুরুর দিকে যেটা বলছিলাম যে ওই 1986 সালের আগের দিকে, কারণ ওই জায়গা জাফনা দ্বীপটা একটু রিমোট এরিয়া এবং বিভিন্ন কারণে সেটা সংঘাতপূর্ণ জায়গা, ওখানে কিছু ডাকাত সম্প্রদায় ছিল। ডাকাতটা কি করতো, ওই নিরীহ তামিল ছেলেদেরকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে ওদের দলে ভিড়ানোর চেষ্টা করতো, যদি কোনো কারণে দলের সাথে কেউ বেইমানি করতো বা ওদের কাছে প্রমাণিত হতো কেউ মিথ্যা বলেছে সর্দারের সাথে, তখন কি করতো ওদেরকে জীবন্ত অবস্থায় তাদের চামড়াটা ছুলে ফেলতো, এভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিত। তো ওই জায়গাটাতে ওই ঘরটা ছিল ডাকাতদের একটা ঘর, ওইটাই পরিত্যক্ত, পরবর্তীতে সংস্কার করে সেটা থাকার উপযোগী করা হয়েছিল আর কি, বিভিন্ন গেস্ট আসলে সাধারণত ওইখান থেকে তাদেরকে ওখানে রাখতো। তো যেহেতু ওই ঘরটা এই কারণে হন্টেড ছিল, যার কারণে ওনারা ওখানে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ওনারা দেখেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আর কি, তো যেটা হচ্ছে যে মানে অনেক সময় আমাদের এই জিনিসটাও খুঁজে বের করা উচিত, এবং উনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি আস্থা এবং নিজের প্রতি বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে অনেক সমস্যার সমাধান মানুষ নিজেই করতে পারে। তো রিসেন্টলি তিনি একটা SSC পরীক্ষার্থীর সাথে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনব এবং এই বিষয়ে আমরা বলবো যে আপনি একটু আমাদের বলবেন যে মানুষ অনেক সময় ভয় পায়, তাই না? তো এটা তো তার মনের দুর্বলতার কারণেই হয়, তাই না? হ্যাঁ, এবং মনের দুর্বলতার কারণে হয়। তো এই সমস্ত যে ভয় পাওয়া থেকে বা দুশ্চিন্তা বা এই যে খারাপ কিছু ঘটবে এইগুলো থেকে আপনার মনে হয় কিভাবে মানুষ নিজেকে দূরে রাখতে পারে?
হ্যাঁ, প্রতিটি মানুষ এরকম যেগুলো অবাস্তব চিন্তা করে থাকে
জি,
সেগুলো যদি সে মুক্ত পেতে চায় তাহলে অবশ্যই সেটা ইবাদত করতে হবে, আমল করতে হবে এবং আল্লাহ তসবিহ তাহলে পাঠ করতে হবে।
নিজের উপর কি আস্থা রাখাটা কত জরুরি?
আস্থা, বিশ্বাস এবং ভক্তি, বিশ্বাসী মুক্তি পাওয়া যাবে
জি,
জানি আমার আল্লাহ, আমি ইবাদত করতেছি, অবশ্যই আমার আল্লাহ আমাকে মন্দ কাজ থেকে সমস্ত পেশানি মুসিবত থেকে হেফাজত করবেনই করবেন, এবং মানুষের অলসতা দূর করে ইবাদত অবশ্যই করতে হবে, সমস্ত পেশানি থেকে মুক্তি পাওয়া যাবে।
আচ্ছা, আপনি মহিউদ্দিন ভাই, আপনি একটু আমাদের একটু বলেন যে আপনার রিসেন্টলি আপনি একটা SSC পরীক্ষার্থীর সাথে একটা ঘটনা আপনি আমাকে বলছিলেন, ঘটনাটা একটু আমাদের আমরা শুনি আপনাদের কাছ থেকে।
এটা আমাদের লালবাগ এলাকাতে হয়েছে, পরীক্ষার আগামীকাল। তা আমার কাছে ছাত্রছাত্রী মাসতে যে কিছু দোয়া নেওয়ার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য, তারা পরীক্ষা কিভাবে ভালো করতে পারে, যেন স্মৃতি শক্তিটা বৃদ্ধি পায়, লেখাপড়া যেন ঠিক করতে পারে, পরীক্ষা ভালো দিতে পারে। তা আমি এর মধ্যে একটি মেয়েকে একটা আমল শিখিয়ে দিছি, প্রতি রাত্রে 100 বার ইয়া আলিম এই আয়াতটা পড়লে স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে, স্মরণ শক্তি বেশি হবে। এবং তাকে বলছি এই আমলটা করার সময় গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়বে। তো এখন পরীক্ষার জন্য এই আমলটা শুরু করে দিল, বিশেষভাবে আজ থেকে 10-12 দিন আগে দিয়ে। ও রাত্রি যখন পড়া শেষ করে নামাজ পড়তে যাবে, তো যে ঘরটাতে নামাজ পড়া হয় ও উজু করে ঘরটাতে যাওয়ার সময় দরজাটা খুলে দেখে তার ঘরে কে যেন নামাজ পড়তেছে, বসে বসে ইবাদত করতেছে। তো উনি অবাক হলেন, এখন এই মুহূর্তে আমার ঘরে, এই ঘরে কে নামাজ পড়তে পারে, এখন তো কাউকে দেখতেছি না। উনি এটা পুরোপুরি শিওর হওয়ার জন্য বাতি জ্বালালেন, সুইচ দেওয়ার সাথে সাথে লাইট যখন জ্বলেই সাথে সাথে নষ্ট হয়ে গেল, এবং কিছুক্ষণ 5-10 মিনিট পরেই নাকি তাকে একটা জোরে চড় মারা হলো। সেই থেকে তার ঘুমের মধ্যে রক্ত দেখতে পেত এবং খুব সমস্যা ভুগতেছিল। তো আমি যখন তার কাছে গেলাম, সে আমাকে বলল এই ঘটনা, আমি এই জিনিসটি দেখতে পাইছি। পরবর্তীতে সেটা এরকমই তাকে বললাম, ঠিক আছে, উনি আলেম, ভালো জিন ছিল, যার ঘরে ইবাদত করতেছিল, বিরক্ত করতেনি, এখন বর্তমানে ভালো আছেন, পরীক্ষা আগামীকাল ইনশাল্লাহ তার জন্য সুস্থ কামনা করতেছি।
আচ্ছা, আপনি এই যে এত কিছু করেন, মানুষের অনেক উপকার করেন, আপনি বলেছেন যে আপনার নিজের কখনো ভয় লাগে না এই সমস্ত কাজ করতে গিয়ে?
না, ভয় বলতে এগুলো ভয় নেই, কেন আশরাফুল মাখলুকাত মানুষ সবচেয়ে ঊর্ধ্বে
জি,
এবং মানুষের অন্তঃবিশ্বাস দিয়ে যদি আমার আল্লাহ সবকিছু হেফাজতকারী, মানুষ ভয় না পেয়ে যদি ইবাদত করে থাকে তাহলে মানুষ সবার চেয়ে সবচেয়ে ঊর্ধ্বে আছে, এগুলো ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার কাছে আবারও আসবো আমরা। এবং আমি এই মুহূর্তে একটা ইমেইল পড়তে চাই এবং সেই ইমেইলটার আমি এখন পড়ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই সালাম নেবেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। এর আগেও একটা ইমেল করেছিলাম যে আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী ছিল, হয়তো বুঝিয়ে লিখতে পারি, তাই হয়তো পড়া হয়নি। আর এখন আমি যে কাহিনীটা শেয়ার করব তা আমার লাইফের প্রথম ভয়ঙ্কর অভিজ্ঞতা, সঙ্গত কারণে আমার আশা হবে না তাই লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখা ভালো যে আমি একজন 30 পারা কোরআনের হাফেজ। যাই হোক, কাহিনীটা ঘটে 2004-এর শীতের সময়। তখন আমি মিরপুর 12 নম্বরের সবচেয়ে বড় ও নামি দামি একটা মাদ্রাসার হেফজখানায় পড়ি। আমি মাদ্রাসার নাম উল্লেখ করব না, কারণ এই মাদ্রাসাটা পল্লবী থানা থেকে খুব কাছেই। যারা শুনছেন তারা হয়তো বুঝতেও পেরেছেন কোন মাদ্রাসাটি হতে পারে। আর এই মাদ্রাসা ও মসজিদ দুটি এখন সাততলা মসজিদ ও মাদ্রাসা যাই হোক, আম ঘটনায় যাওয়া যাক। হেফজুখানায় যারা হাফিজি পড়ে তারা সকল ছাত্রদের মাগরিবের নামাজের পর কুরআন শরীফ মুখস্থ করে থাকে এবং এই মুখস্থ রাখা, এই পড়াটা ফজরের সময় নামাজের সময় আগে হুজুরকে মুখস্থ শোনাতে হয়। বলে রাখা ভালো যে অনেক সময় ছাত্রদের পড়া মুখস্থ হয় না, আর যাদের পড়া না হয় তাদেরকে তাদের ঘুম থেকে নির্দিষ্ট টাইমের আগে উঠে পড়াটা আরো ভালো করে মুখস্থ করে নিতে হয়। তো একদিন আমার পড়াটা ঠিক করে মুখস্থ হয়নি, তাই আমি চিন্তা করলাম রাতে আগে ভাগে ঘুম থেকে উঠে পড়াটা ভালো করে মুখস্থ করে নেব। তো রাতে ঘুম থেকে উঠে দেখি সকল ছাত্ররা ঘুমাচ্ছে। আমি উঠে অজু করে নিয়ে মসজিদের দিকে যাই কোরআন পড়ার জন্য। বলে রাখা ভালো, তখন মানে 2004 দিকে ওই মাদ্রাসায় দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল এবং সাথে মসজিদের কাজও দ্বিতীয় তলা পর্যন্ত সম্পূর্ণ হয়েছিল। তো আমি যখন মসজিদে প্রবেশ করি ঠিক তখনই আমার চোখে মসজিদের প্রথম তলা থেকে লাইটের আলো আসে। তো আমি লাইটের আলো দেখে খুব খুশি হয়ে যাই, কেননা যদি মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ওই দিন আর মুখস্থ পড়াটা হুজুরকে দিতে হয় না, শোনানো হতে লাগে না। ওই দিন আমার পড়াটাও ঠিক মতো মুখস্থ হয়নি, তাই আমি খুশি হয়েছিলাম। আমি যখন মসজিদের লাইট দেখে মসজিদের সিঁড়ি দিয়ে যখন প্রথম তলায় উপস্থিত হই, তখন দেখি মসজিদের সকল মুসল্লিরা কাতার সোজা করে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে এবং আমি তখন অনেক খুশি হই মনে মনে, যাক আজকের জন্য বাঁচা গেল হুজুরের মারের হাত থেকে। আমিও ঠিক ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা না করে নামাজে দাঁড়িয়ে যাই এবং সকল মুসল্লিদের সাথে, বলে রাখা ভালো যে আমি যখন নামাজ পড়ছিলাম আতরের সুগন্ধ এবং ঘ্রাণটা আমি কখনোই মানে এমন সুন্দর ঘ্রাণ আমি কখনো পাইনি। যখন নামাজ শেষ হয় আমি উপরে মাদ্রাসায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই আমার পাশে যে লোকটা ছিল সে আমাকে সালাম দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, বাবু তোমার কত পাড়া পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে? আমি তখন তাকে বলি যে আমার 7 পাড়া পর্যন্ত কোরআন মুখস্থ হয়েছে। আমি যখন তার দিকে তাকাই তখন দেখি এত উজ্জ্বল আর এত সুন্দর মানুষ যে আমি কখনোই দেখিনি, আমি তখনও কিছুই বুঝতে পারিনি। তো আমি যখন ওখান থেকে মাদ্রাসার উদ্দেশ্যে মসজিদের সিঁড়ি ধরে ওপরে উঠি দ্বিতীয় তলায় আসি, তখন দেখি যে মুয়াজ্জিন সাহেব হুজুর তার নিজ ঘর থেকে বের হচ্ছেন, আর তখনই মসজিদের দ্বিতীয় তলায় একদম কর্নারে মুয়াজ্জিন সাহেবের জন্য রাখা একটা ঘর ছিল। আর মুয়াজ্জিন সাহেব হুজুরের নামটা আমি উল্লেখ করে দিলাম এবং তিনি দ্বিতীয় তলায় উঠে যখন হুজুরকে দেখতে পাই তখন হুজুর আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি নিচে কেন গিয়েছিলে? তখন আমি হুজুরকে বলি, হুজুর এই মাত্র ফজরের নামাজের রাত নামাজ আদায় করলাম, আপনি নামাজ পড়তে পারেন নাই হুজুর? তখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলেন, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো এখন ফজরের আজানতে নিজে নামব, তুই নামাজ পড়লি কিভাবে? এই কথা শোনার পরে আমি হুজুরকে নিয়ে নিজ তলায় গিয়ে দেখি যে একটা লাইট জ্বালানো নেই মসজিদে, পুরো মসজিদে ঘন অন্ধকার, আর এইটা দেখে ভয়ে আমার শরীর ঘামে ভিজে যায়। এই শীতের ভেতরেও এরপরে মুয়াজ্জিন সাহেব হুজুর আজান দেওয়ার পরে আমরা বড় হুজুরের কাছে নিয়ে যায় আমাকে এবং হুজুর আমাকে দেখে বলে যে তুমি আজকে যাদের সাথে ফজরের নামাজ আদায় করেছ তারা মানুষ ছিল না, তারা জিন ছিল এবং ভালো জিন ছিল, এই জন্য তোমার কোনো ক্ষতি করেনি। আর মানুষ জাতি ফজরের নামাজ আদায় করার আগে এই জিনেরা নামাজের জামাতে নামাজ আদায় করে থাকে, আর ওরা যখন নামাজে দাঁড়াচ্ছিল ঠিক তখনই তুমি মসজিদে প্রবেশ করো, আর তাই তোমার কোনো ক্ষতি করেনি। আজ যে লোক তোমার সাথে কথা বলছে সেও একজন জিন ছিল। যাই হোক, এরপর থেকে আমার কোন রকমের কোনো প্রবলেম হয়নি। এই ছিল ঘটনা, যদি পড়ে শোনান তবে খুশি হব। এবং এটা আমার শুধু বলবো যে আরও একটা বাস্তবতা আমার জীবনে ঢুকে থাকে যদি না পড়া হয়, বুঝার সবকে ধন্যবাদ। তো আমি পড়ে শোনালাম এবং আমরা এরকম কাহিনী অনেকেই শুনেছি, অনেক মসজিদে এরকম অনেকে আমাদের লিখে পাঠান যে জিনেরা নামাজ পড়েন এবং অনেকেই সেটা দেখেন, এরকম অনেক অভিজ্ঞতাটা আমরা পাই এবং সেগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। এবং আজকেও যেটা, যিনি একজন কোরআনের মানে কোরআনের মানে শিক্ষা কোরআন শিক্ষা করছিলেন তার লাইফে এরকম ঘটনা ঘটেছে এবং একদম সামনাসামনি দেখেছেন, এরকম না যে সালাম ফিরিয়ে দেখেছেন যে কেউ নেই। তিনি যেখানে যেতে গেছেন নামাজ শেষ করার পরে তার সাথে কথাও বলেছেন, এরকম একটা ব্যাপার তার সাথে তার জীবনে ঘটে গেছে। তো এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এটা বাস্তব ঘটনা বলে আমার মনে হচ্ছে এবং আপনারা যে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ইনান, আমাদের সঙ্গে আছেন ফারহান আমিন রহমান জিম, আমাদের সঙ্গে আছেন এমডি রুলাম খান এবং বগুড়া থেকে শুনছেন তিনি, রফসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মেহদি হাসান সোহাগ, দ্বিতীয় ঘটনা তার কাছে ভালো লেগেছে, মিনাজমুল হোসেন আমাদের সঙ্গে আছেন এবং ঢাকা থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে শুভ দত্ত সৌরভ আছেন, আমাদের সঙ্গে আছেন অরণ্য সাজ্জাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস এম মাসুম খান, ইকবাল নয়ন আমাদের সঙ্গে আছেন, বনি খান আমাদের সঙ্গে আছেন, এম বি রাসেল আমাদের সাথে আছেন, নুসরাত মিম আমাদের সঙ্গে আছেন, আফরিন আয়ুষ আরুষ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তারিফুল রনি, ঢাকা মিরপুর চৌদ্দ থেকে শুনছেন এবং প্রত্যেকের সাথে আছেন তিনি সবসময়ের মতো, আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রিন্স আউলাদ, আদনান ইমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মনতোষ মণ্ডল, আমাদের সঙ্গে আছেন মিল্টন পারভেজ এবং তিনি ঢাকা থেকে শুনছেন এবং বুড়িগঙ্গা নদীতে তিনি নৌকায় বসে শুনছেন এবং সেই ছবিও তিনি আপলোড করেছেন অন্ধকারের মধ্যে। রশরিফ রহমান মিশু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অভিষেক বিশ্বাস, আমাদের সঙ্গে আছেন মাহমুদ আবির রাতন, নেত্রকোনা থেকে তিনি শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে এই মুহূর্তে এমডি মেহেদি হাসান সানি সহ আরো অনেকে। তো আমরা চলে যাব একটা অডিও ক্লিপে এবং একটা অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের অতিথি নিয়ে এবং অফকোর্স আপনাদের সেকেন্ড ঘটনা যেরকম ভালো লেগেছে আফরান ভাইয়ের এর পরের ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে, তো আমাদের সঙ্গেই থাকবেন এবং অডিও ক্লিপটা আমি বিশ্বাস করি যে আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো আমরা শুনে আসি চলুন একটা অডিও ক্লিপ এবং তারপরে আবারও ফিরে আসছি, আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন কেমন লাগছে কেমন হচ্ছে আজকের বুট এফএম স্টেশন রেডিও ফুটে এফএম এন্ড ডু ফুটে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। বুট এফএমের সকল লিসেনার্সকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বেশ দীর্ঘদিন ধরেই বুট এফএমের সাথে আছি, চেষ্টা করি কম বেশি সবগুলা এপিসোড শোনার, আসলে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, পরবর্তীতে চেষ্টা করেছি এপিসোড গুলাকে ডাউনলোড করে শোনার জন্য। কি বলবো, খুবই প্রিয় একটা অনুষ্ঠান আমার বুট এফএম। আমি আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আমার ঘটনা। ঘটনাটা মেইনলি হচ্ছে 2017 সালের একটা ঘটনা এটা। সে বছর আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম এবং এইচএসসি পরীক্ষা শেষ করার পর আমি সকল ছাত্রদের মতো আমি মানে যেরকম আমি মফস্বল শহরের ছেলে ছিলাম, সেহেতু আমি ঢাকার একটা নাম করা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য, এবং সেই সুবাদে আমাকে ফার্মগেটে একটা হোস্টেলে উঠতে হয় যেহেতু আমার কোচিংটা ফার্মগেটে ছিল। এবং মূলত ওই হোস্টেলটাকে কেন্দ্র করেই আমার ধারণাটা। তো আমি প্রথমে একটু বর্ণনা দিতে চাই ওই হোস্টেলটার। আমি স্পেসিফিক প্লেসটা আমি বলতে চাচ্ছি না যেহেতু এটা একটা তাদের হোস্টেল, যেহেতু আমি চাই না যে কোনো কোনো সমস্যার সম্মুখীন হোক বা এরকম কিছু আদার্স কোনো সমস্যা হোক। কবরস্থান আছে সাথে, তো আমার হোস্টেলটা এমন জায়গায় অবস্থান ছিল যে আমার রুম থেকে মোটামুটি ওই চার্চটা খুব ভালোভাবে দেখা যেত, হয়তো বা ডিস্টেন্সটা কেমন হবে মানে 500 মিটার এরকম আর কি ডিস্টেন্সটা আমার দেখা যেত অনেক ক্লিয়ারলি। এবং মেইনলি আমি যতদিন ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এলাকাটা মনে হয় খ্রিস্টান মানুষজন বেশি এলাকাতে। তো যাই হোক, আমি যে হোস্টেলটাই ছিলাম তার প্রথম 6 তলা একটা হোস্টেল ছিল এবং 1 আর 2 তলা যেটা ছিল ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা বেসিক্যালি মসজিদের জন্য ছিল, কারণ ওই বিল্ডিংটা একজন দান করছিলেন যে 1 আর 2 তলা মসজিদ থাকবে এবং মসজিদের আনুষাঙ্গিক যে খরচ পাতি ইমাম সাহেবের বেতনাদি বা মসজিদ চলতে যে খরচ আছে সেটা ওই হোস্টেলের টাকা থেকে আসবে এরকম আর কি। সে মোটামুটি হোস্টেলের বেশ কিছু আর কি সদস্য ছিলেন যারা এগুলো দেখাশোনা করতেন। তো আমি যে হোটেলটা আমি থাকতাম হচ্ছে মোটামুটি ছয় তলায়, একদম টপ ফ্লোরে ছিলাম, বাকি তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে হোস্টেলে, আদার্স সবই অ্যাডমিশনের স্টুডেন্ট থাকেন হোস্টেলে। তো আমি ছয় তলায় থাকতাম, ওইখানে আমরা ছয় তলার উপরে চারজন থাকতাম। আমাদের মোটামুটি তিনটা রুম ছিল, মাঝখানের একটা রুম ফাঁকাই ছিল ডাইনিং এর মতো স্পেস, আর উপরে আর যে দুইটা রুম ছিল দুইটা রুমে আমরা দুজন দুজন করে থাকতাম। আমরা চারজনই মোটামুটি আমাদের এলাকার ছিলাম, পরিচিত, একই কলেজ থেকে গেছি আমরা চারজন। তো রুম গুলা খুব বেশি বড় ছিল না, মোটামুটি একটু আমাদের বিল্ডিংটা তুলনামূলক পুরান আমলের বিল্ডিং ছিল, আমার যতদূর মনে হয়েছে মানে আগেকার বিল্ডিং, হয়তো অনেকদিন হয়ে গেছে এরকম বিল্ডিংটা। এবং আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু টপ ফ্লোরে ছিলাম একটু ছয়তলায়, আমার বিল্ডিং এর মানে আমার আমাদের ছয়তলার উপরে আসলে ওইটা টিন শেড দিয়ে ওইখানে মানে যেভাবে মানে টিন শেড মেন উপরে টিন শেড এর নিচে যে আপনার ই দিয়ে দেয় বিভিন্ন কি বলে আমি আসলে এটা বলতে পারছি না, যাই হোক ওই টিন শেড আর কি ছিল। তো যেহেতু উপরে পাকা করা ছিল, তো প্রথম বেশ কয়েকদিন রোজার মাসে যে উঠি ওইখানে দেখাশোনা করতেন মসজিদের মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি এটার দায়িত্বে ছিলেন, উনি টাকা পয়সা তোলা বা আদার্স সব স্টুডেন্টদের খাবার দাবার সব উনি এইগুলো দেখাশোনা করতেন। তো রোজার মাসে যে উঠি হোস্টেলে খুব ভালোই যাচ্ছিল প্রথম কিছুদিন, এবং এক এবং দুইতলার মসজিদ হয়, পাঁচ অক্ট নামাজ পড়া হতো, খুব ভালো ছিল জিনিসটা আমার জন্য। আমার সবারই আর কি যারা ছিলাম সবাই কম বেশি পাঁচ অক্ট নামাজ পড়াতো সবারই, যেহেতু দুইতলায় মসজিদ আজানের সাউন্ড একদম কানে আসতো সর্বপ্রথমে, এবং সবাই মোটামুটি নামাজের জন্য যেত। তো খুব ভালো যাচ্ছিল, কোন রোজার মাসটা খুব ভালোভাবে কাটে, ঈদের ছুটি টুটি কাটায়। যখন ফেরত যাই ঘটনাটা সম্ভবত জুলাই আগস্টের আগস্ট জুলাই এরকম সময় হবে 2017 সালে, রোজার পর ঈদের পর পরে। তো ঈদের ছুটি কাটানোর পরে যখন যাই, যাওয়ার পরে প্রথম কয়েকদিন ঠিকই ছিল, আস্তে আস্তে কিছু ছোটখাটো সমস্যা শুরু হয়। যেমন ধরেন যে একদিন রাত্রে আমি আর আমার রুমমেট আমাদের রুমেই বসে আছি, ও পড়ছিল, আমি আমার বেডে শুয়ে আছি। তো হঠাৎ আমাদের দরজাটা রুমের স্টিলের দরজা ছিল, তো সিকিং দেওয়া ছিল না, দরজাটা জাস্ট এমনি লাগানো আর কি নেওয়ানো ছিল। হঠাৎ করে দরজাটা একলাই খুলে আসে। তো ফার্স্ট আমি ভাবি যে হয়তোবা কেউ আসছে, মানে আমি পাশের রুমমেট ওরা আসছে কিনা, কেউ নাই। তারপরে তো ভাবি হয়তো বাতাসে খুলে গেছে, দরজাটা আবারও চাপাই দিই। চাপাই দেওয়ার পরে ঠিক আছে ভালো বসে আছে, বেশ কিছুক্ষণ দুই পাঁচ মিনিট যাওয়ার পর আবার দরজাটা খুলে দেয়। এবারও আসলে সেভাবে নেই নাই, লজিক্যালি দেখে হয়তো বাতাসে খুলছে। এবার দরজা লাগায় বারবার খুলে আসছিল, বিরক্ত লাগছিল, এবার শিখে নিটা দিচ্ছি দরজা গেল। ঠিক ওই দিন রাত্রির ঘটনা, রাত তখন আনুমানিক 12:30 বাজে, আমরা দুজন আমাদের পাশের রুমে খাওয়া দাওয়া শেষে পাশের রুমমেটদের রুমে যাই, একটু গল্প করে আসি। এক পর্যায়ে ওদের রুমে আমরা বসে আছি, আমরা চারজন বসে গল্প করতেছি, আমাদের রুমটা সিকিমে দিয়েছে, ওদের রুম তো ওরকম দরজাটা ভিসা ভেজানো আর কি সিকিমে দিয়া নেই। এক পর্যায়ে আসতে করে ওদের রুমের দরজাটা খুলে যায়, এবং দরজাটা খুলে যাওয়ার পর ওই পাশের রুমের যে দুজন ছিল ওদের ভিতর থেকে একজন দৌড় দিয়ে ও দেখেছে রুম থেকে বেরোয় মোটামুটি নিচ ফোন মানে সিঁড়ি নিচে নেমে যাচ্ছে। বিষয়টা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে কি হলো বিষয়টা। ও এক পর্যায়ে দু এক মিনিট পরে নিচে থেকে উপরে উঠে আসে, আমরা উঠে আসে তোর মোটামুটি কোথাও নেই, আমরা জানি কি ব্যাপার, তুই দরজা এরকম খোলার সাথে দৌড় দিয়ে নিচে গেলি কেন, কাউকে দেখছিস? বলতেছে না কাউকে দেখি নাই, কিন্তু কিছু সমস্যা আছে, বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, এরকম দরজা লাগানো থাকলে একলাই খুলে যাচ্ছে কেন জানি। একদিন হঠাৎ মনে হলো কিছু একটা দেখছিলাম, ওই জন্য আজকে আমি যে আসলে কি কেউ খুঁজে দিচ্ছে শয়তানি করতেছে নাকি দেখার জন্যই করছে। আমি বলতেছি তখন আমার মাথায় কি আমরা আজকে সন্ধ্যাটা আমাদের সাথে ওরকম হয়েছে, আমরা মনে করছি যে তোরা ঘুরছিস কিনা বা কি বাতাসে হয়েছে। বুঝতেছি না আসলে এটা আমাদের সাথে হচ্ছে কয়েকদিন ধরে, বুঝতেছি না কেন তোর বাতাস সাথে এরকম কিছু কারণে কিছু হইতে পারে। তা আমার ধরে পাশের জন্য ওই ছেলেটাও বলে যে না এটা অন্য কিছু, আর অন্য কিছু কিন্তু পরে বলি আসলে ওই ছেলেটা ও বেশ নামাজ কালাম করতো, পাঁচ অক্ট কোরআন শরীফ করতো, একটু পরবিকের টাইপের ছিল, ও বেশ একটু আধ্যাত্মিক জিনিস বিশ্বাসও করতো, এবং এগুলোর সাথে ওর পরিচিত ছিল খুব ভালো। তো ভালো কথা, চলে আসি আমরা গল্প আমাদের রুমে, আর এদিন বেশি মাথা ঘামাই। তার দু একদিন পরের ঘটনা, রাত তখন আনুমানিক 2:30 3:00 হবে, বেশ পড়াশোনা করার পরে আমরা দুজনে আমার রুমে আমি দুজনে পড়াশোনা করে উঠে আর কি আপনার সবেমাত্র বেডে শুয়েছি দুজনে ল্যাপটপ করছি বলে হালকা হয়তো বা 10-15 মিনিট গেছে, একটু তন্দ্রা আসছে চোখে, হালকা তন্দ্রা তন্দ্রা ভাব ওই আমার রুমমেট দেখতেছি অটোমেটিক ও ঘুমাই গেছে। তখন আমি বলতে পারি আমার একটু তন্দ্রাচ্ছন্নতার ভাব চলে আসছে। তন্দ্রাচ্ছন্নভাবে যখন অতিরিক্ত টাকা এসে মনে হলো যে ওর মাথার কাছে কিছু একটা বসে আসছে, ওর পেটের মাথার কাছে সারা বছর আমি তন্দ্রাচ্ছন্নভাবে আমি বুঝে উঠতে পারতেছিলাম না জিনিসটা কি। একবার পলক ফেলে যখন তাকাই জিনিসটা মুভমেন্ট দেখি যে ওইটা রুমের মাঝখানে চলে আসছে জিনিসটা ওই ছায়ামূর্তিটা। আমার তখন আমি মোটামুটি একটা ঘুমের ঘরের ভিতরে আমি ভাবতেছি ভুল দেখতেছি বা কি ওরকম ব্রেনে কাজ করতেছে না ওটা জিনিসটা কি। আর তৃতীয়বার যখন আমি পলকটা ফেলছি এবং তাকানোর পর থেকে ওইটা আমার বুকের উপর চলে আসছে ছায়ামূর্তিটা এবং আমার দিকে আর কি মানে আমার বুকের উপর মুখের উপরে চলে আসছে বলতে গেলে মানে একটা ছায়ামূর্তি। আসলে কোন মহিলা পুরুষের কোনো কিছু বলবো না, একটা ছায়ামূর্তি। আমি একটা জোরে চিৎকার দিই, চিৎকার দেওয়ার পরে আমার রুমমেট মোটামুটি ঘুমটা হয়ে যায় ও এক লক উঠে রুমের লাইটটা দিয়ে দেয়। দিয়ে বলে কি ব্যাপার কি হয়েছে, আমি বলি যে না কিছু হয় না আমি জাস্ট মানে জিনিসটা ওরে আমি এভাবে শেয়ার করি আজ যে বিশ্বাস হয়তো করবে না বা বলবো ভুল দেখছি শুনে বা সামাও নিজের একটা নিজের ছোট লাগবে বললে যে ভয় পাই এই হিসাব থেকে আমি বলছি না পিছনে আমি স্বপ্ন দেখছিলাম ভয় পাইছে হয়তো বাড়িতে ঠিক আছে। ও জাস্ট দেন আমি পানি টানি খাই একটু বাথরুমে যাই মুখে পানি টানি দিই দিয়ে শুয়ে পড়ি। আবার মাথার ভিতর কন্টিনিউয়াসলি কাজ করতেছিল জিনিসটা কি হইল আমি বুঝতেছিলাম না আসলে কি করতো জিনিসটা। পুরো ঘুম আর আসতেছিল না কোনো মতে, তার ঘন্টাখানেক পরেই দেখি ফজর আজান দিচ্ছে। গেলাম নামাজ টামাজ পড়ে এসে খুব ভালো লাগতেছিল শুয়ে ঘুমাইলাম। বেশ ভালো বেশ কিছুদিন এভাবে যাইতে থাকি। এর ঠিক 15-20 দিন পরের ঘটনা হবে হয়তো বা ওই দিন রাত্রের ঘটনা এটা 15-20 দিন পরে। ওইদিন রাত্রে আসলে হোস্টেলে যে মিল দিচ্ছে মিলটা মোটামুটি আমাদের আমার আর আমার পাশের রুমের যে দুজন ছিল ওদের আর কি পছন্দ হলো না মিলটা। বললাম যে মিল খাবো না আজকে রাত্রে আমাদের মিলটা আপনার ঠিক আছে আমার রুমমেট নিচে মিল ভালো কথা। তো রাত আনুমানিক তখন 11:30-11:30 বাজে আমি আমার রুমমেটকে বলে যা তুই কি রুমে আসিস তাহলে রুমে থাক আমি পাশের রুমে ধরে এখানে গেলাম তুই গল্প করে আসি। আমার শুয়েছিল টায়ার ছিল সামনে বলে যে ঠিক আছে যা আমি রুমে আসি লাইট অফ করে দিয়ে যাচ্ছি তোমার। আমি ঠিক আছে আমি রুমের লাইট অফ করে দিয়ে পাশের রুমে যাই গল্প গল্প করতে করতে এক পর্যায়ে 11:30-11:30 বাজে এরকম টাইমে খাওয়া খিদা তো লাগছে আমার নীল অফ খাই নাই রাখছি তিনজন। আমি বলি যে পাশের রুমের দুজন মধ্যে চল বাইরে যাই কিছু খাই আসি আমরা। ওরা বলে যে যাবি ঠিক আছে চল দেখ বলে তাহলে ও বললো যে তোর মানে আমার রুমমেটকে ডাকতে বললো যে তোর রুমমেটকে ডাক ওরে ডাকতে। আমি বলেছি ও তোমরা টায়ার্ড আছে দেখি আমি রুমটা খুবই ছিল দেখি যে ঘুমাই গেছে আমি ওরা ডাক দিই ওই রুমটা চাপাই দিয়ে ওদের বললো তো ঘুমাচ্ছে ও থাক রুমি উঠে কোন দিনে বলবো না বাইরে আসছে। মোটামুটি ওই রুমটা আমি চাপাই দিয়ে পাখের দুইজন রুমমেটের সাথে আমরা তুলবো ওদের রুমকে টালা করে আমরা বেরোই বাইরে। একটু ওয়েদারটা সকাল থেকে একটু গ্রুমি ছিল ক্লাউডি ছিল হালকা হালকা বৃষ্টি গুড়ুগুড়ি ছিল আমাদের বেরোয় তখন মোটামুটি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি হালকা গুড়ুগুড়ি করতেছে তারা বাইরে বেরোয় যাই 11:30 বাজে তখন ফার্মগেটে একটা হোটেলে বসি যায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকতে একটু বৃষ্টি চলে আসে বৃষ্টি চলে আসলে মোটামুটি আটকায় যায় হোটেলের ভিতরে আটকায় যাওয়ার পরে মোটামুটি আধা ঘন্টা আটকায় যায় হোটেলে 12টা হয়ে গেছে এমন টাইম আমার রুমমেট দেখি ফোন আমরা তখন বৃষ্টিতে আটকাল ফোন দিয়ে আমার বলতেছে কি ব্যাপার এই তোরা কই আমি বলতেছি তুই তো ঘুমাচ্ছিলি আসলে তোকে ডাকা হয় নাই আমরা একটু বাইরে আসছি খাইতে দেই নাই রাত্রে খিদা লাগছিল খুব বাইরে আসছি আমার একবার ভুলে যাবি তো যে তোরা বাইরে যাচ্ছি জানবি আমি তুই ঘুমাচ্ছিলি দেখে তোকে ডাকি নাই সামহাও আমার ভয়েস স্টেশনে মনে হচ্ছিল টেন্স মানে একটু ভয় পাইছে বা এরকম কিছু বলছি কেন কিছু হয়েছে সমস্যা ও বলতেছে না সমস্যা না আয় তোরা চলে আয় আমি ঠিক আছে বৃষ্টি করতেছে তো বৃষ্টি ঠান্ডা চলে আসে ওই ঠিক আছে। তো মোটামুটি তার 10-15 মিনিট পরে আর কি বৃষ্টিটা কমে আসে আমরা মোটামুটি দৌড় দিয়ে আর কি হালকা ভিজতে ভিজতেই হোস্টেল উদ্দেশ্যে বেরোয় পড়ি। তো হোস্টেলে মোটামুটি আসে এসে উপরে উঠি উপরে উঠার পরে রুমে আসি এসে ওরা দুজন রুমে ঢুকে আমি আমার রুমে দরজাটা খুলছি খোলা মাত্রই দেখি যে আমার রুমমেট মোটামুটি তখন 11:30 অলমোস্ট আছে দেখি ও পড়ার টেবিলে বসে আছে রুমে লাইট জ্বালানো ও মোটামুটি মাথায় টুপি টুপি পরে বসে আছে পড়তেছে। আমি বললাম কি তুই না ঘুমাচ্ছিলি এত রাত্রে আমার উঠছিস টুকু টুকু না উঠলাম ভাল লাগতেছিল না ওই মোটামুটি তুই গেলি রুমের থেকে যাওয়ার পরে তখন তার আধা ঘন্টা পরে হবে সম্ভব আধা ঘন্টা পরে বলতে হঠাৎ করে মনে হলো যে আমি তো শুয়েছিলাম মানে রুমের বলতে হচ্ছে আমি তো শুয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে খাটটা একটু ঝাঁকি দিও হালকা তো ফার্স্টে বলছে আমার ঘুমটা হালকা একটু হালকা ঘুমি ছিল একটু ঠোঁটটা খুললাম মনে হলো কি ভূমিকম্প ভূমিকম্প হয় নাকি আবার নাকি মাথা ঘুরতেছে বুঝলাম আমি হালকা শুয়েছি আমি আবারও মোটামুটি তো মনে করে শুয়ে থাকলাম বেশ দু এক মিনিট পর আবার একটু ঝাঁকি দিল কেটে উঠছে ওঠার পরে আমি মোটামুটি এবার একটু ভাবছি যে কি ভূমিকম্প হচ্ছে নাকি মাথা ঘুরতেছে উঠে বসলাম উঠে বসে দেখলাম যে না সেটা মানে মনে হচ্ছে না কিছু ভূমিকম্প এরকম কিছু আমি আবার শুয়ে বললাম শুয়ে চোখের উপরে হাতটা দিয়ে শুয়ে আসি ভাবতেছি কি হলো বিষয়টা নিয়ে ভাবতেছি এইটা ভাবতে ভাবতে দুই তিন মিনিটের পরেই মোটামুটি এইবার এমন ভাবে আমার খাটটা আর কেউ বলতেছে যে ঝাঁকি দিয়ে উঠছে যে কেউ হাত দিয়ে পায়া দিয়ে ধরে জোরে জোরে করে নাড়াইলে যেরকম ভাবে হয় আমি মোটামুটি শেক করতেছি কেউ খাটানি এক লাফে খাটার থেকে নামছি নাইমে লাইট দিয়ে দরজা খুলে পাশের রুমে পাচ্ছি তোদের ওখানে বেরোই দেখি যে তোর রুম তালা মারা আমি তো লাইট দিয়ে ফার্স্ট রুমে দেখি যে কিছুই নাই রুমে এরকম কিছু না আমি বুঝে উঠতে পারলাম না যে কি হইলো বলতেছে আমি আর প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম পরে কি করবো তোদের কেউ নাই ফোন দিছি সাথে সাথে কই তোরা পরে বললি বাড়িয়ে গেছি আমি পরে বুঝি করছি পরীক্ষা নামাজ টামাজ করছি তুমি সে পরামর্শ ভয় গেছে পরে ওই ঘটনাটা বলার পর আমি গতদিন রাত্রে আমার সাথে যেটা ঘটছিল কিছুদিন আগে ওই যাওয়া তখন শেয়ার করেছে দেখ আমার সাথে এরকম ঘটছে এইরকম এরকম দেখছি আর তো এই ঘটনাটা ওই দিন রাত্রে আমরা আমাদের পাশের রুমমেটের রুমে যাই ওদের কাছে বলি যে দেখ এরকম এরকম তো হয়েছে দুই দিন আমাদের সাথে ওরা বলে যে তোদের সাথে এরকম হয়েছে আমাদের সাথে বেশ কিছু এরকম মানে নর্মাল এরকম কিছু হয়েছে কিছুদিন এবং এই ম্যাচটা একটু প্রবলেম আছে ওই যে ছেলেটা একটু পরে দিন আমাদের কাছে আমরা করবো এখানে কিছু প্রবলেম আছে এখানে খারাপ খারাপ জিনিস হয়তো আমি থাকতে পারি আমি তো এসে বলছে এইগুলা যে এইগুলো আছে বা এরকম কিছু আমরা বলি যে ঠিক আছে তাহলে মুয়াজ্জিন সাহেবকে ডাক ওনারে বলি যে এরকম সমস্যা বলে দেখ কি করবো পরদিন সকালে যথেষ্ট মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসি আমি ওনাকে বলি যে দেখেন এরকম এরকম তো সমস্যা হয়েছে আমরা তো একটু ভয় পাইছি এবং আসলে কেমন কোনো প্রবলেম আছে কিনা বলে না আসলে উনি ক্লিয়ার করে কিছু বলেন বলে না এরকম তো কিছু শুনি নাই বা কিছু আধা যদি প্রবলেম হয় পরে আমাকে বললো একটু দোয়া টোয়া করে এরকম জাস্ট কিছুই বলে যে এরকম হওয়ার কথা না এরপরে যদি হবে উনি একটু আনতে আনতা কথাবার্তা আমরা ভাবে যাই হোক ওই দিন রাত্রে আমাদের রুমে আসে এসে ওই ছেলেটা বলে যে পড়াশোনা যে ছেলেটা ছিল একটু নাচটা ও বলে যে আমি জিন হাজির করবো আমার মোটামুটি বলে যে কি জিন হাজির করবি মানে মুখের কথা বললি আর জিন হাজির করবি কি জন্য মানে কি জন্য নাহলে কি জন্য বলে যে না আমার এটা জানতে হবে যে এখানে কি আছে কিসের সমস্যা এখানে এবং এটা সলভ করতে হইলে যেইটার মানে যদি কোনো জিন এখানে থাকে তাহলে এটা সলভ করতে হলে আরেকটা জিন লাগে আর বলি যে না এটা তোমার তোর এটা করার তো দরকার নেই কিন্তু যদি কিছু সমস্যা থাকেও বাড়ি হয়তো আমরা ছেড়ে দিব দরকার আছে কিন্তু এইগুলো আদার্স এইসব দরকার নেই কোন জিন হাজির বা এগুলো দরকার নেই পরবর্তীতে অনেক বড় ধরনের প্রবলেম আমরা খাইছে হয়তো বা যদি পড়ে যাই তখন তো আসলে আর কোনো কুল থাকবে না কারণ অনেক শুনছে এইসব ব্ল্যাক ম্যাজিক বা আদার্স এই জিনিসগুলো জিন হাজির সম্পর্কে এগুলো আসলে ভয় পায় যান বা কিছু হয় অনেক ধরনের বড় ধরনের ক্ষতি করে জিনিসগুলো আমরা বলি যে না এটা তখন ও মোটামুটি বলে না করবো তোরা রাজি থাকেন না থাক ওর পাশে ওর রুমমেটটাও রাজি ওরা দুইজনে যে করবে ওরা দুজনে মোটামুটি ভালো ফ্রেন্ডশিপ ছিল আমরা বলি যে না তুই যদি ওগুলো করতে যাস আমরা কিন্তু মজিদ কাউন্টার বলে দেবো যে ও কিন্তু এটা করতে চাচ্ছে এইসব জিনিস তো ও মোটামুটি এক পর্যায়ে কথাটা এরকমই হওয়ার পর ও বলে যাতে ঠিক আছে করলাম না থাক তাহলে থাকুক প্রবলেম ঠিক আছে তো এর কিছুদিন যাওয়ার পরে কন্টিনিউস এরকম টুকটাক সমস্যা কিছু হইতেই ছিল আমাদের সাথে যেমন ধরেন রাত্রেবেলা হঠাৎ করে আপনার ওই কি বলে টিনের চাল ছিল যেহেতু আমাদের ওইখানে মুভমেন্ট এর পাওয়া যায় হয়তো হাঁটতেছে টিনের চালের উপর দিয়ে একটা শব্দ হইতো টিনের চালের উপর দিয়ে কিছু হাঁটলে বা একটা শব্দ হয় তো আমরা কোনো রকম ভয় আমাদের ভিতরে একটা বৃত্তি কাজ করতে থাকে ক্রমাগত এবং আসলে আমরা বাসায় জানাই জিনিসগুলো বাসা থেকে বলে তোমরা ছেড়ে দাও নাচটা যদি বেশি ভয় লাগে বা সামথিং করো এরকম কিছু প্রবলেম হইতে থাকে আমাদের তো এক পর্যায়ে আসলে পুরাতন ছিল এবং এলাকাটা আসলে একটাই আমাদের ওইখানে মুসলিম মসজিদ ছিল এলাকাটায় বলতে গেলে হয়তো বা কিছু এই ধরনের প্রবলেম ছিল কিছুরই উপস্থিত থাকতে পারে জানা ছিল না থাকলেও জানি না আমরা তো এই ছিল রাসেল ভাই ওর ঘটনাটা। ভালো লাগলে শেয়ার করবেন। আমার খুব ইচ্ছা ছিল যে স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করি, কিন্তু আসলে তোমার স্বল্পতার কারণে হয়ে উঠলো না আশাটা। এবং আমার ঘটনা শেষ হচ্ছে।
FM. The night comes alive. Bishash korana korata apnar bepar.
ওয়েলকাম ব্যাক। চমৎকার একটা ঘটনা শুনলাম এবং অনেক লম্বা একটা অডিও ক্লিপ আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা খবর জানিয়ে দিই যে যারা বাড়ি নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর। এবং সুখবরটি হচ্ছে আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আগিস সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুম এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। এবং রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে এ টু জেড গ্লেজ যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোজা স্যানিটারি ওয়ার্স এর বেস্ট পার্ট হল এর পুশ ফিট সিট কভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়ার্স সলিউশন রোজা। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে। এবং আফনান ভাইয়ের অলরেডি যে ফার্স্ট স্টোরিটা সেটার প্রশংসা আপনারা এখনো করছেন এবং আশা করছি যে সেকেন্ড যে স্টোরিটা এটা একটা লম্বা স্টোরি এবং এই স্টোরিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই সরাসরি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনি। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ফার্স্ট স্টোরিটা দারুণ ছিল এবং এখনো পর্যন্ত আমরা ইমেইল পাচ্ছি, আশা করছি ইমেইল পাচ্ছি এবং সেই সাথে আমরা মানে ফেসবুকে আপনার লেখা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড আমরা আপনার সেকেন্ড ঘটনা এখন দেখে যাই।
থ্যাংক ইউ রাসেল ভাই আমার সুযোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই, এখন যেই স্টোরিটা আমি শেয়ার করবো এটা আমাদের রাজধানী পুলিশ টিমের যে সদস্য সজীব এই ঘটনাটি কালেক্ট করেছে। ঘটনাটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ঘটনা।
জি, এটা আপনি শুরুতে বলছিলেন যে আজকে রাজবাড়ির ঘটনা বলবো না আলমডাঙ্গার ঘটনা বলবো।
আচ্ছা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই ঘটনাটা আমি আজকে বলবো। ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল।
জি,
এটি ঘটনাটি ঘটে কালুন মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে।
আচ্ছা,
উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন, উনি যে কাজটা করতেন চুয়াডাঙ্গা, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরের এলাকায় রিক্সা চালিয়ে আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহরে রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায় এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। তো পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় এবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাবো? বলে সামনে বিল পার হয়ে যে বটগাছটা আছে বটগাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাভ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালু মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালু মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। তো বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালু মিয়া সাহস করে বলেন যে, ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন, বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম ভাবে ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো আসলে কালু মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, মোটামুটি সবাইকে উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করবো বেশ মানে
বুঝতে পারছেন না।
দেখুন উনি ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর আসেন ভাই, হঠাৎ আরেকটি লোক রিক্সার গতি রোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় তমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে ওই সাদা কাপড়ের ওখানে। বলছে যে, এই রিক্সা যাবি? বলে যে, আমার তো যাত্রী আছে। বলে, কোনো সমস্যা নেই, আমি এই রিক্সাতেই যাবো। এ বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন। ওই রিক্সা, অথচ ওই রিক্সায় কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন, মনে হচ্ছে এই দুইজন দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাকে, আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে দেখি কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নেই, তখন বট গাছের কাছে চলে আসলো বিলের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোকজন ওই লোক দুটো নামলো, নামার পরে বললো যে এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার আসল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না, যে কোথায় গেল। তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন চিৎকার করছে ভাই বাচ্চা দুটা কই, তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফেসাদে করলাম, সে আবার মানে কি ঝামেলায় টামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে। তখন কালো মিয়া চিন্তা করে যে এটা প্যারানর্মাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানর্মাল বিষয়টা ওনার কাছে একটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানর্মাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন, তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন, ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল, দুই পিস সিগারেট উনি রাতেরবেলা রেখে দিয়েছিলেন, উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন, হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এ দুটো দুটো বাচ্চার আঙ্গুল, একটা বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী।
এটা আমার প্যাকেটের মতো ছিল,
হ্যাঁ আমার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে। উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে কি ব্যাপার তোমার রিক্সায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন। তখন উনি আবার তাড়াতাড়ি রিক্সায় যান এবং রিক্সায় আসলে ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিক্সায় যে সিটের উপর বসি সে সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে, অনেক সময় ঈশ্বরের প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। ও মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। তবে রিক্সার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে রক্তটা মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে, মাথা দেখা যাচ্ছে, কিন্তু কার লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে, ওই দুটো বাচ্চাকে এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, আর যেহেতু এটা একটা মার্ডার সেহেতু পুলিশকে তো অবশ্যই ইনফর্ম করতে হবে, পুলিশও আসেন। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান, যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবে, প্রায় তিন মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশের রিপোর্টে প্রমাণিত হয় যে না উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আসলে ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসেনি, অনেক খোঁজাখুঁজি করছে ফিরে আসেনি। কিন্তু পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারেনি, কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা চাও, কালো মিয়া তো অন্ধকার খুব ভালো দেখতে পারেনি বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুটাই সেই বাচ্চার লাশ। তারা আসলে মোটামুটি তিন মাস উনি এরকম কারাগারে ছিলেন, পরবর্তীতে প্রমাণিত হয় যে না উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যে বিষয়টা ঘটতে থাকে সেটা হলো আসলে ভাই উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালু মিয়া এটাকে গোসল দিতে যেতেন। এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই
বংশ
পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো আসলে ভাই হঠাৎ একদিন রাত এগারোটার দিকে এই মানে জেলখানা থেকে আসেন হয়তো পাঁচ সাত দিন পরে আর কি, রাত এগারোটার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজা করানো আসছে। দেখে যে ওনার গ্রামে পরিচিত দুইজন মুরব্বী আসছেন ওনার বাড়িতে, এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো গোসল দিতে হবে। তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজটা মারা গেছেন, বলতে ঠিক আছে আমি আসছি। এগুলো উনি একটু ওনার রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাষের বাড়িটা কালু মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না রে, ওই দুই মুরব্বী বলছে যে এদিকে না আর একদিকে চলো। আর একদিকে কোন দিকে? কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এই কাজ ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে আসেন ভাই, ওই যে বিলের কথা বললাম ওই বিলের কাছাকাছি আর কি।
আচ্ছা,
তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন একটা কালু মিয়া জানে না। তখন ওই দুইজন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাটা কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘর ছিল না সেখানে। দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষাঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই দুই মুরব্বী বলল যে কালু মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। কালু মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড় সরিয়েছে, তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই, উনি রিক্সায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে, কালু মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালু মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালু মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালু মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। এবং তাকে যখন উদ্ধার করা, তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করেন কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই। কিন্তু সমস্যা হলো, উনি আগের মতো রিকশাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু দুই হাত বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিকশা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আর একটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে, উনি খুব রাগি ছিল, অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা দুই কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল বলেন। এবং আসলে আর একটা বিষয় সেটা হলো, এই কালু মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন, কি কারণে মারা গেল কিভাবে, অনেকে বলেছে হয়তো বা পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন, আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবে, আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার সাত থেকে আট দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালু মিয়ার উপর এসে পড়ে। তো কালু মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে দেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালু মিয়া যখন গোসল করানোর ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালু মিয়া চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালু মিয়া মানে মাটিতে পড়ে আছেন। এবং মনে হচ্ছিল তার চেহারা মানে মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংস ভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল, ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালুমিয়া সেও একসময় যেটা কাজটা করতে রয়েছে ভাই, কারণ কালুমিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন কালুমিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন, উনি তো না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালুমিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব মসজিদ আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা এটা, মানে খুব এটা লোকজন অনেকেই
প্রচলিত একটা ঘটনা,
এই বিষয়টা অনেকেই জানেন। আসলে আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় বলেছি, সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয় নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনো ভাবে এর একটা প্রভাব আমাদের উপরে সে কিন্তু আসলে ভাই পড়েই, যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে, যেন কাউকে এই কাজে আমাদের সাহায্যও না করি।
সেটাই
এটা ছিল আসলে ভাই,
থ্যাংক ইউ সো মাচ। এবং এই ঘটনাটা অনেকে বলছেন যে অনেকেই লিখেছেন যে অনেক ভালো হয়েছে। এখন যেটা করবো, আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। প্রথমে আপনি জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা। প্লিজ একটু আমাদের বলবেন, আরেকবার বলতে হবে প্লিজ।
হ্যালো লিসেনার্স, আমি ইমন, হাজারীবাগ থেকে এসেছি, ইউটাতে বর্তমানে বিবিএ করছি, 11th সেমিস্টারে।
চলে যাই আপনার ঘটনায়।
ঘটনাটা হচ্ছে অনেক পুরনো।
জি
পুরনো। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুরে, ফরিদপুরের বলমারি থানা। তো ঘটনাটা ঘটেছিল আমাদের ফরিদপুর জেলার বলমারি থানা রাখালতলি গ্রামে।
জি
তো ঘটনাটা হচ্ছে আমার কয়েক প্রজন্ম আগের, আমার দাদার দাদার, তো আমরা তাকে পরদাদা বলি। তো ঘটনাটা হচ্ছে এমন যে আমাদের আগে জমি ছিল, আলুর জমি ছিল খেত, তো সেখানে অনেক বড় জমি, তো সেখানে হচ্ছে চুরির উপর লোভ থাকতো, ধরেন আলু ওখান থেকে কেউ নিয়ে যেত বা বন্য শুকর আছে এগুলো খেয়ে ফেলে, এরকম প্রবণতা দেখার জন্য সেখানে পাহারা দিত আমার পরদাদা। তো সেখানে টং ঘরে সে পাহারা দিত, তো প্রতিনিয়ত প্রতিদিনের মতো সেও সেদিনও গেল রাতে, তো রাতে গেল ওখানে পাহারা দিচ্ছে, হঠাৎ করে সে হুক্কা খেত, হঠাৎ করে হুক্কা খেত, তো তার সে সেদিন ভুলে গেছিল আগুন নিতে, তার আগুনের প্রয়োজন হলো, তো সে এখন আগুন কোথায় পাবে অত রাতে। তো একদিন হলো কি, সেদিন হলো কি যে একটা জায়গা থেকে আলো আসছিল, আলো আসছিল, তো সে ভাবলো কোনো মানুষ হয়তো বা এসেছে, তার কাছ থেকে হয়তো আমরা আমি আগুন নিতে পারবো, আগুন নিয়ে হুক্কা টানতে পারবো। তো একটা পর্যায়ে সে সেখানে গেল এবং জিজ্ঞেস করলো তাদেরকে যে আপনাদের কাছে কি আগুন আছে, পরে তারা বললো যে না আমাদের কাছে আগুন নেই, আপনি পিছনে আরো লোক আসতেছে তাদের কাছ থেকে আপনি আগুন পাবেন।
আচ্ছা
তো বলা ভালো, আমি একটা জিনিস মিস করছি যে যে লোকগুলো আসতেছিল তারা পালকি নিয়ে আসতেছিল, তো তারপরে যারা ছিল তাদের কাছে আস করলো যে আগুন আছে কিনা, তো তারাও বললো যে পিছনে মানুষ আসতেছে তাদের কাছ থেকে আগুন নেন।
আচ্ছা
তো এরকম করে একটার পর একটা ছয়টা পালকি চলে গেল, ছয়টা পালকি চলে গেল। তো দাদা একটা পর্যায়ে বুঝতে পারলো যে এটা সাধারণ
কিছু না, এটা
সুপারন্যাচারাল অবভিয়াসলি। তো সে জিনিসটা ভয় পেল, ভয় পেল, আবার আগের গ্রামের মানুষ তো আগে অনেক সাহসী থাকে, ভয়ও পেল আবার সে সাহসীও ছিল। তো সে বলল যে না আমি আর যাব না, আপনাদের আমার আগুন দিতেই হবে আজকে। তো আগুন দিতেই হবে, তো তারা বলতেছে পিছনে লোক আসতেছে তাদের কাছ থেকে নেন, পরে সে বলতেছে না আপনাদের দিয়ে যেতেই হবে যেভাবে হোক, একদম নাছোড়বান্দা। তো একটা পর্যায়ে তারা বলল যে তুই আজকের মতো বেঁচে গেলি, তোকে একটা জিনিস দিয়ে যাব, এটা রাখলে তোর কোনো ক্ষতি হবে না, তুই যে কোনো সমস্যার সমাধান করতে পারবি এটা দিয়ে। তো তাকে রিচুয়াল গুলা দেখাই দিল। তো এইভাবে হচ্ছে আমার দাদা, তার সরি পরদাদা, তারপর থেকে তার দাদা, এরকম করে জেনারেশন হয়ে হয়ে চলে আসলো। তো আমার দাদা রিসেন্টলি হচ্ছে ইন্তেকাল করছে, অকাল মৃত্যু, তো সেক্ষেত্রে সে জিনিসগুলা কাউকে দিতে পারে নাই। আর বলে রাখা ভালো যে যে জিনিসটা দিছিল এটা হচ্ছে আমরা যেমন ইলেকট্রিক টুল যেমন প্লাস বলি যেটাকে, ওইটা অনেকটা ওইরকম পিতলের মতো দেখতে। তো এই জিনিসটা আমার বাড়িতে গ্রামে এখনো আছে, আপনি যদি চান আমি এটা ছবি তুলে দেখাতে পারি। তো এই ছিল আমার ঘটনা, ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা খবর আপনাকে জানিয়ে দিতে চাই, যারা স্পেশালি নতুন বাড়ি করছেন তাদের জন্য রয়েছে সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে
আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্স এর রয়েছে এ টু জেড গ্লেজ যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্স এর বেস্ট পার্ট হল এর পুশ ফিট সিট কভার এবং আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্স এর ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। শুরুতে জানতে চাইব যে আপনার নাম, আপনি কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা। আরেকবার বলতে হবে।
রেজওয়ান ইসলাম, এসেছি মোহাম্মদপুর মাদ্রাসা রোড বাইলেন থেকে।
আচ্ছা, আপনার ঘটনাটা একটু শুনি।
অনেক বছর আগে মগবাজারের শাহ সাহেব নামে এক পীর ছিলেন।
আচ্ছা।
তিনি অনেক কামের পীর ছিলেন, তার ছিল দুই যমজ সন্তান। পীর সাহেব এবং তার যমজ সন্তানদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, এরকমই একটি কাহিনী বলছি।
এটা কি আপনি শুনেছেন কারোর কাছে?
আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, আবার আমার আম্মা নানুর কাছ থেকে শুনেছি, আবার নানির আম্মার কাছ থেকে শুনেছি। অনেক পুরনো কাহিনী,
তার মানে এটা মোটামুটি সবাই জানে।
বয়স্ক সবাই জানে।
আচ্ছা।
তো একদিন এক লোক ঝুড়ির ভিতর এক কাজি পাকা কলা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটি যাচ্ছিল এলাকার ইমাম সাহেবকে তার গাছের প্রথম ফল দিতে। পথিমধ্যে পীর সাহেবের ছেলেদের সাথে ওই লোকের দেখা হয়ে যায়। পীর সাহেবের ছেলেরা ওই লোককে জিজ্ঞেস করে, চাচা, কলা কি পাকা না কাঁচা? ওই লোকটি একটু চমকে যায়, কারণ ঝুড়ির ভিতর যে কলা রাখা আছে এটা বাইরে থেকে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। ওই লোকটি জানতো যে পীরের ছেলেরা ক্ষমতাবান, কিন্তু নিজেকে এই বলে বুঝ দিল যে পীরের ছেলেরা হয়তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, লেগে গেছে। তাই সে একটু চালাকি করে উত্তর দিল, ঝুড়ির ভেতর কাঁচা কলা, কারণ পাকা কলা আছে বললে ছেলেরা খেতে যেতে পারে। পীরের ছেলেরা তখন ওই লোককে বলল, কলা যখন কাঁচা তখন আর কি করা, পাকা কলা হলে খাওয়া যেত। ওই লোক ইমাম সাহেবের বাড়িতে যখন ফল দিতে যাবে তখন ঝুড়ি খুলে দেখে তার সব পাকা কলা কাঁচা কলা হয়ে গিয়েছে। সেরকম আরেকদিনের ঘটনা, পীর সাহেব ঘরের বাইরে কাজে ছিলেন। পীর সাহেবের দুই যমজ ছেলে প্রতিবেশীর গাছে উঠে গাছ থেকে সব ফল পেড়ে খেয়ে ফেলে। সন্ধ্যায় পীর সাহেব বাসায় ফিরলে ওই প্রতিবেশী পীর সাহেবের কাছে নালিশ দেয় যে পীর সাহেবের ছেলেরা তার ফল গাছ থেকে সব ফল চুরি করে পেড়ে খেয়ে ফেলেছে। পীর সাহেব তার ছেলেদের ডেকে এনে জিজ্ঞেস করলেন, তোমরা প্রতিবেশীর গাছ থেকে ফল চুরি করে খেয়েছো কিনা? পীরের ছেলেরা বাবার সামনে প্রতিবেশীকে লক্ষ্য করে বলল, গাছের ফল গাছই আছে। তখন ওই প্রতিবেশী পীর সাহেবকে বলল, আপনি আসেন আমার সাথে, দেখে যান আমার কাছে একটা ফলও নেই, সব আপনার ছেলেরা পেরে খেয়ে ফেলেছে। তখন পীর সাহেব প্রতিবেশীর সাথে তার গাছের সামনে গিয়ে দেখে গাছ ভর্তি ফল দেখে প্রতিবেশী আর কোনো কথা বলতে পারলো না, অবাক হয়ে নিজের বাড়িতে ফিরে গেল।
এগুলো কি আমাদের ঢাকারই ঘটনা?
এটা মগবাজারের ঘটনা।
আচ্ছা, কতদিন আগের ঘটনা বলছেন আপনি?
এটা তো 70 বছর মিনিমাম হবে, আমার নানি যেহেতু জানে এই ঘটনা।
আচ্ছা।
তো পীর সাহেব বাসায় ফিরে তার স্ত্রীকে বললেন ছেলেদের জন্য ভালো ভালো খাবার রান্না করতে, আর ছেলেদের বললেন ঈদের দিনের মতো গোসল করে নতুন জামা কাপড় পরতে। রান্না হয়ে গেলে পীর সাহেব তার ছেলেদেরকে যত্ন করে রাতের খাবার খাওয়ালেন এবং খাওয়া শেষে তাদেরকে একসাথে শুয়ে পাশাপাশি ঘুম পাড়িয়ে দিলেন। ওই ঘুমই ছিল পীর সাহেবের ছেলেদের শেষ ঘুম, তারা ঘুম থেকে জেগে ওঠেনি। এখন প্রশ্ন হল, পীর সাহেব কেন এই কাজ করলেন? কোনো বাবা কি তার ছেলেকে হত্যা করতে পারে? আসলে পীর সাহেব বুঝেছিলেন তার ছেলেরা বেঁচে থাকলে তার চেয়েও ক্ষমতাবান হবে, কিন্তু তাদের দ্বারা মানুষের অনিষ্ট হবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে আল্লাহ তার ছেলেদের হায়াত কমিয়ে দেন। তার সে দোয়া কবুল হয়েছিল। পীর সাহেবের ছেলেদের মগবাজারেই পাশাপাশি কবর দেওয়া হয় যা এখন শাহবাড়ির জোড়া পীরের কবর নামে পরিচিত। ঘটনাটি এলাকায় ভুল পরিচিত
আসলে। আচ্ছা, ওকে, আমরা আবার আমাদের আরেকজন অতিথি আছেন তার কাছে চলে যাই এবং আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার কাহিনীতে যাবো আমরা।
ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য, আমি ইমন হাজারিবাগ থেকে এসেছি, ইউটাতে বিবিএ করছি 7th সেমিস্টার। ঘটনাটা এটা আমার নিজের সাথেই ঘটা। তো রবিবারের ঘটনা, আমি হচ্ছে বিয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, তো আমাদের এক বন্ধুর কাছ থেকে,
কারো বিয়ে।
হ্যাঁ, তো ওখানে আমি গিয়েছিলাম, তো অ্যাজ ইউজুয়াল ওইখানে বিয়ে টিয়ে এনজয় করে আস্তে আস্তে রাত হয়ে গেছিল, অনেক রাত, 12টা 12:30 মতো বেজে গেছিল। তো আমি আসার সময় রিক্সা পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, হাজারিবাগ থেকে লালবাগের দূরত্ব খুব একটা বেশি দূরে না। তো রিক্সা পাচ্ছিলাম না, আমি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে হেঁটেই চলে যাই, ফাঁকা রাস্তা, বাতাস আছে, হেঁটেই চলে যাই। তো আসতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলাম যে লম্বা লম্বা তিনজন তিনজন লোক একটা মিষ্টির দোকানে ঢুকে ঢুকলো এবং সাথে সাথে শাটার মানে কে শাটার লাগালো সেটা আমি খেয়াল করি নাই, বাট শাটার লাগাই দিয়েছিল। তো আমি জিনিসটা ভাবলাম এখানে মনে হয় কোনো ডাকাতি হচ্ছে, তো ডাকাতি হচ্ছে এই ভয়ে আমি 999 কল দিলাম। 999 কল দেওয়ার পর কি মনে করে তারা কল পিকও করছিল কি মনে করে আমি আবার লাইন ডিসকানেক্ট করে দিলাম।
আচ্ছা
আচ্ছা, তো পরে কিছুক্ষণ পর আমি ওইখানে স্থির ছিলাম, কিছুক্ষণ পর দেখি যে ওই যে তিনজন ঢুকছিল ওই দোকানের মধ্যে ওই তিনজন লম্বা
আচ্ছা
বের হলো, হাতের মধ্যে মিষ্টি প্যাকেট ছিল, তো হাওয়ায় মিলাই গেল হাওয়ায়। তো আমি জিনিসটা আমার কাছে কিরকম লাগলো, তো আমি পরে ওই দোকানে গেলাম, দোকান যে দোকানের যে কর্মচারীরা ছিল তো ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে এখানে, তারা কারা ছিল? তো তারা ফার্স্টে কোনোভাবেই তারা স্বীকার করতেছিল না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে। তো আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাই কি হয়েছে আমাকে বলা যায় কি। পরে তারা বললো যে অ্যাকচুয়ালি আপনি যাদের দেখছেন এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে জিন, এরা এরকম প্রতি রবিবার রাতে কোন একটা টাইমে আসে এবং দূর থেকে ইশারা করে, ইশারা করে তো আমরা বুঝে যাই যে ওরা আসছে এবং আমরা লাইট অফ করে দিই, ওরা ভেতরে আসে, ওদের পছন্দ মতো ওরা মিষ্টি নেয়, নিয়ে দাম দিয়ে সুন্দর মতো চলে যায়। এটা নাকি ওদের অনেক আগে থেকেই পূর্বপুরুষদের থেকেই এরকম চলে আসতেছে। তো এটাই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই আছেন এবং এবং প্রতিটা মুহূর্ত এনজয় করবেন সেটাই আশা করি। এখন আমরা একটা অডিও ক্লিপে চলে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবার নতুন নতুন আসব। তো পুরোটা সময় আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে আশা করছি পুরোটা সময়। তো চলে যায় একটা অডিও ক্লিপে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন ফর ইওর ফুর্তি ফান অ্যান্ড ইওর ফুর্তি।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, তাই জিজ্ঞাসা করলাম না। তো যাই হোক, আমার নাম রানী, আমি পুরান ঢাকা থেকে বলছি। তো আসলে আমার জীবনে অনেকগুলো ঘটনাই আছে, তো তার মধ্যে থেকে আজকে একটা শেয়ার করব। আমি আপনাদের প্রথম থেকেই সবগুলো এপিসোড শুনে আসছি, আনফর্চুনেটলি দুই একটা মিসিং হলে সেটা আমি পরে ডাউনলোড করে শুনি, বোধহয় অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আমার ঘটনাটা শুরু করি। ঘটনাটা হচ্ছে 2012 সালে, আমার আপু এবং দুলা ভাই এরা হচ্ছে দিনাজপুরে থাকে, সরকারি চাকরি করে, ভাইয়া সুব্রত সবাই দিনাজপুরে থাকে। তো প্রতি বছর দুই একবার যাওয়া হয় দিনাজপুরে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়। তো ঘটনাটা হচ্ছে দিনাজপুরে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম মাসুম। তো আমার আপুর বাসা হচ্ছে দিনাজপুর মিশন রোডে। তো ওইখান থেকে একটু সামনে আগালি একটা শ্মশান ঘাট আছে, ওইখানে দিনের বেলা পরিবেশটা অনেক সুন্দর থাকে, একটা নদী খাল বা নদী যাই হোক, আর ওইখানে বসার জায়গা আছে, সুন্দর বট গাছ, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমরা ওই আমি দিনাজপুরে গেলে বেশিরভাগ সময় এখানে একটু বসে আড্ডা মারি, খুব সুন্দর একটা পরিবেশ থাকে। তো আমি আর আমার ফ্রেন্ড মাসুম বসে আড্ডা মারতেছিলাম এরকম সকালে 10টার পরে। তো একটু পরে দেখলাম অনেক লোকজন ঢুকতেছে শ্মশানে একটা লাশ নিয়ে। তো যাই হোক, আমরা একটু আগ্রহী হয়ে সামনে গেলাম, দেখলাম যে হ্যাঁ একটা মহিলা লাশ নিয়ে আসছে। তো ওনার আত্মীয় স্বজনের কাছে জানতে পারলাম যে উনি হচ্ছে গিয়ে ওনার বাসায় ঝগড়া করে পানির সাথে অনেক জ্বর দেখিয়েছে, তো মাথা ঘুরে পড়ে গেছে, বমি করছে, একটু পরে উনি মারা গেছে। যাই হোক, আমরা খুব আফসোস করলাম যে এত অল্প বয়সে, ওনার বড় ছেলে, ওনার দুইটা বাচ্চা, বড় ছেলের বয়স হচ্ছে গিয়ে 14-15, তো ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমরা খুব আগ্রহী হয়ে এখানে ছিলাম, দাঁড়াইলাম, আমরা দেখবো আজকে কিভাবে কি হয়। তো যাই হোক, আমি যদিও আগে দুই একবার দেখছি, এত কাছে থেকে না, একটু দূরে থেকে। তো যাই হোক, ওই দেখতেছিলাম, তো ওনারা হচ্ছে শুরু করলো, তো মানে মানুষটা যে মরে গেছে তার চেহারা দেখে মনে হয় না, মনে হচ্ছে একটা জীবন্ত মানুষ ঘুমায় আসছে এরকম। তো যাই হোক, আমরা দেখতেছিলাম, তো যখন শুরু করলো ভালোই লাগতেছিল, আবার একটু খারাপ লাগতেছিল, চোখের সামনে এরকম মানুষ এরকম পড়াইতেছে, একটু কষ্ট লাগতেছিল। একটু পরে যখন হচ্ছে মানুষ পড়াইলে, এখন পড়ানো হচ্ছে মধ্যম পর্যায়ে আসে, একটু বন্ধ বের হয়, তো আমরা একটু অস্বস্তি হয়ে একটু দূরে গিয়ে দাঁড়াইলাম। তো ওনার ওইখানে যারা লোক ছিল তারা আমাদের হচ্ছে বললো তোমাদের নাম কি, কোথায় থাকো? আমি বললাম যে আমরা এখানে চৌধুরী বাড়িতে থাকি, আমার নাম রনি, ওর নাম মাসুম। তো তারা আবার আমাদের নাম ঠিকানা লিখে নিল। তো আমরা ভাবলাম এটা হয়তো ওনাদের নিয়ম একটা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ থেকে ওইখানে বন্ধুকে বললাম চলো বন্ধু এখান থেকে এখন চলে যাওয়াই মনে হয় আমাদের বেটার, চলে গেলাম আমরা। যাই হোক, আমরা বিকেলে অন্য জায়গায় ঘুরতে গেলাম, সন্ধ্যায় বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, নর্মাল ঘুমাইলাম। কোনো সমস্যা হয়নি। তিন দিন পরে আমি আমার রাতে বাসায় আসছি, আপুর বাসায়। তো আমার আপু বলছে তোমাকে কয়েকজন লোক এসে খুঁজে গেছে আর একটা মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। লোকগুলা হিন্দু ছিল, হিন্দু পুরোহিত বা এরকম এই জাতীয় সাধু সন্ন্যাসী জাতীয়। যাই হোক, আমি বললাম আপু আমি তো জানি না। বলছে না তুমি দেখো। পরে আমি বলছি হ্যাঁ ওখানে সব লেখা আছে। তো যাই হোক, আপুকে বললাম আপু এটা তো হচ্ছে তিন দিন আগে আমরা শ্মশানে ছিলাম, ওখানে ক্লাস পড়াইছে, ওটা আমরা দেখছিলাম, মেয়ে ওই জন্য ওইখানে ওনাদের ওটা মিশে দিয়ে। বলছে তুমি এখানে বেড়াইতে আসছো, আমি চাই না কোনো ঝামেলা হোক, এটা তোমার ঠিক হয় নাই, এখানে থাকা দরকার ছিল। আপু কি করবো এখন, এই মিষ্টিগুলো ফালাই দাও, মিষ্টিগুলো বাইরে ফালাই দিচ্ছি। যাই হোক, নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লাম, আর কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। তো রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, যেই মহিলাকে পড়াইতে দেখছি ওই মহিলা মানে এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার সামনে আসছে। উনি একদম একটা নর্মাল কাপড় পরাই ছিল, ওনার চেহারা ওনার চোখ মানে কোন মানুষের চেহারা কোন মানুষের চোখ এত ভয়ঙ্কর হইতে পারে, আমি এটা কোনোদিন কল্পনাও করিনি, আমার সাথে কোনোদিন এত ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। যাই হোক, উনি আইসে প্রথমে আমার পা সামনে দাঁড়াইলো, তারপরে কি যেন বলতেছিল, তারপরে গলা চেপে ধরছে। গলা চেপে শুধু একটা কথাই বলছে, মিষ্টি খাইলি না কেন? এত জোরে গলা চেপে ধরছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছিল। আমি মনে মনে দোয়া করতেছিলাম, ঠিক আছে, আর মনে করছিলাম মনে হয় লাইফের আজকে শেষ দিন। তো আমি হচ্ছে গিয়ে গলা চেপে ধরছে, এত ব্যথা লাগতেছিল, এক সময় আমি অজ্ঞান হয়ে গেছি। পরে ঘুমিয়ে গেছি, দেখি আমি অনেক ঘাম হয়ে গেছি, উঠছি, একটু হাঁটাচলা করলাম, একটু পানি খেলাম। পরে বাকিটা রাতা ঘুমাইতে পারিনি, এপিট ওপিট করছি বা লাইট জ্বালিয়ে রাখছিলাম। পরের দিন ফ্রেন্ডের কাছে গেলাম, বললাম বন্ধু কালকে রাতে তো আমার একটু সমস্যা হয়েছে। পরে বলছি বন্ধু আমার তো একটা সমস্যা হয়েছে, আমি তো স্বপ্নে দেখছি যে ওই হিন্দু মহিলা আমাকে দৌড় আনিয়ে দিচ্ছে। তো দৌড় দিতে দিতে আমি যে একটা পুকুরের মধ্যে পড়ে গেছি আর হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে। বন্ধু আমারটা এর থেকেও ভয়ঙ্কর, আমার সাথে এই হয়েছে। তো যাই হোক, দিনাজপুরে যদিও 15 দিনের জন্য গিয়েছিলাম, তারপরে দু একদিন পরে আমি চলে আসছি ওইখান থেকে। আমার খুব অস্বস্তি লাগতেছিল, পরিবেশটাই একদম মানে মনে হচ্ছে ধোয়া একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি চলে আসছি, আমি তখন ঢাকায় উত্তরাতে থাকতাম। তো আমি ঢাকায় আসছি, প্রতিদিন স্বপ্নে একটাই ঘুমানোর আগেই মনে হয় এখন একটু স্বপ্নে আমি এটা দেখবো। তো আমি উজু করে ঘুমাই দেওয়া পরে ঘুমাই, কাজ হচ্ছে না। একজন উজুর কাছে গেলাম, সে বললো তোমার হয়তো বা একটা খারাপ দৃষ্টি পড়ছে শ্মশানে, তো যাই হোক তুমি এই আমলগুলো করো। তো আমি তাও আমার শান্তি লাগতেছিল না, একই প্রবলেম, আমি অসুস্থ হয়ে যেতেছিলাম দিন দিন। তো আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই, বরিশাল হিন্দিগঞ্জ উলানিয়াতে চলে যাই। তো ওইখানে আমি একজন হুজুর ছিল আমার ছোটবেলায়, তার কাছে আমি মক্তব্য পড়তাম, তার কাছে আমি গিয়ে বললাম হুজুর আমার এই সমস্যা হচ্ছে, এই হয়েছিল। বলছে বাবা রে তোমার মনে হয় খারাপ একটা কিছু ইয়ে হয়েছে, তুমি এই দাবিজটা সাথে রেখো আর এই পানি পড়া গুলো প্রতিদিন খাইও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ঘুমানোর আগে উজু করে ঘুমায়ো, এই দোয়া গুলো পড়ে ঘুমায়ো। তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছি ভালো, আগে দেখতাম প্রতিদিন, এখন দেখি সপ্তাহে দুই একদিন। তো এখন আমি দেখলাম যে না একটু ভালো। পরে আমার হচ্ছে গিয়ে এরকম আস্তে আস্তে একটা সময় আমার গলার নিচে একটা দাগ পড়ে যায়, মনে হচ্ছে কিসের একটা দাগ, মানে কিরকম একটা কালো দাগ লাগলো, প্রতিদিন একই জায়গায় রাত পড়লে যেরকম একটা দাগ, এরকম একটা দাগ পড়ে যায়। তো আল্লাহর রহমতে ওই হুজুরের কথা মতো চলার পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমি আসলে একটা জিনিস হচ্ছে গিয়ে, যারা যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই বোঝে যে আসলে কিরকম লাগে, ঠিক আছে, এটা মানুষকে কোনোদিনও বলে বোঝানো সম্ভব না। আমি যে বলতেছি আমার যেরকম অভিজ্ঞতা হয়েছে বা আমি যেরকম ভয় পেয়েছি, এটা কোনোদিনও বলে বোঝানো সম্ভব না যে হ্যাঁ স্বপ্নের মধ্যে মানুষ এটা হইতে পারে, হ্যাঁ হইতে পারে। এরকম অবস্থা এতই খারাপ অবস্থা হয়েছিল যে আমার হচ্ছে গিয়ে মানে অবস্থা মানে মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে 2 বছরের অসুস্থ রোগী, আমার চেহারাটা এরকম হয়ে গেছিল। তো আমি জানি আমার সাথে কিরকম হয়েছিল, আর আমি আমার রাশি কি সেটাও জানি না, আমার সাথে এরকম অহরহ ঘটনা ঘটে, ছোটখাটো এই সমস্যা ওই সমস্যা যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যদি হচ্ছে গিয়ে ঘটনাটাকে প্রুভ করতে চান, আমি আমার ফ্যামিলির সবার সাথে এটা বাজি হুজুরের সাথে থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি, সবার সাথে আমি হচ্ছে গিয়ে এটা ইয়ে করে দিতে পারবো। তো যাই হোক, আশা করি এরকম ঘটনা জীবনে কারোর সাথে না ঘটুক। আমার সাথে আরো ছোট ছোট এরকম অনেক ঘটনা আছে, আমার গ্রামের বাড়ি নিয়ে অনেক ঘটনা আছে, যদি সময় পাই পরে একদিন এসে বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক। আমি দেখতে পাচ্ছি অনেক ডিউটিরত পুলিশ সদস্য আমাদের সঙ্গে আছেন, এবং বিভিন্ন জায়গায় তারা রাতের বেলায় আমাদেরকে শান্তিতে ঘুমানোর জন্য দায়িত্ব পালন করে থাকেন, এবং তারা আমাদের শুনছেন এই মুহূর্তে। যাই হোক, আমাদের নতুন একজন অতিথি আছেন, তার সঙ্গে আমরা একটু পরিচিত হই, তারপরে তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আসছি ঢাকা খিলগাঁও থেকে, আমার নাম মোহাম্মদ সোহেব ইসলাম।
চলুন, আপনার ঘটনা সময় আসছে।
তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে এই জামালপুর, আমার নিজের জেলা কেন্দ্রিক। ঘটনাটি ঘটেছে আমার মামার সাথে। তো 2016 সালের ডিসেম্বর মাসে ঠিক এই সময় শীতের সময়, তো তিনি ডিসিশন নেই যে কোথাও ঘুরতে যাবে, তো যেই কথা সেই কাজ। তিনি এবং তার দুইজন ফ্রেন্ড মিলে আমাদের জামালপুরে একটা পিকনিক স্পট যেটাকে মধুটিকা বলে থাকে, সেই জায়গায় সে যাবে বলে মনস্থির করে। তো আমাদের বাসা থেকে সেই পিকনিক স্পটটার দূরত্ব ছিল প্রায় 50-60 কিলোমিটার এমন হবে। তো তিনি আর তার দুইজন ফ্রেন্ড মিলে আপনার সকালের দিকে সেই মানে পিকনিক স্পটের উদ্দেশ্যে রওনা হয়। তো সেখানে পৌঁছতে পৌঁছতে নাকি দুপুর দুইটা এমন মানে বেজে যায়। তো ওই পার্কে একটা নিয়ম ছিল যে শুধুমাত্র এই সারাদিন মানে পার্কটা খোলা থাকে এবং জনগণের জন্য মানে মানুষ সবাই ঘুরতে পারবে এমন বলা থাকে, কিন্তু রাত্রে টোটালি নিষেধ থাকে যে রাত্রে ঘোরাফেরা বা হাঁটাহাঁটি কোনোটাই করা যাবে না। তো তারা মানে যাওয়ার পর বা ভালো করে তেমন কিছু দেখতে পায় না। আর এই পার্কটা হচ্ছে ইন্ডিয়া সীমান্তবর্তী একটা এলাকা। তো দু এক ঘন্টা ঘোরার পরেই দেখে যে মানে অন্ধকার হয়ে আসছে। তো তারা পার্কের একটা গার্ডের সাথে কথা বলে যে আমরা আজকে রাতটা এখানে থাকতে চাচ্ছি, আমরা ভালো করে দেখতে পাই না, আমরা অনেক দূর থেকে আসছি আর এখন থেকে কোনো যাওয়া অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য। তো তারা সেই গার্ডের সাথে কথা বলে একটা রুম ম্যানেজ করে। তো তাদের গার্ডটা থেকে বলে দেয় যে আপনারা থাকেন, সমস্যা নাই, কালকে সকালে আবার বের হয়ে ঘুরে দেখেন, কিন্তু রাত্রে ভুলে ফের হবেন না, তাদেরকে এটা বলে দেয়। কিন্তু তারা মাগরিবের পরপরই মানে তিন বন্ধু মিলে বলে যে চল একটু আমরা ঘুরে আসি, এখানে আশেপাশে হাইটে আসি, সমস্যা নেই। তো তারা গার্ডকে ফাঁকি দিয়ে ঘুরতে যায়। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি পরে একটা ঝোপের কাছে একটা শিমুল গাছের নিচে দেখে একটা গলা কাটা লাশ। তো তারা দেখি স্তম্ভিত হয়ে যায় যে এখানে এরকম একটা পিকনিক স্পট। তো তারা মানে অত বিষয়টা তো গুরুত্ব না দিয়ে বলে যে মানে গুরুত্ব না দিয়ে যে আমরা যদি এটা নিয়ে আরো বাড়াবাড়ি করি হয়তো আমাদের উপরে কোনো অ্যাকশন আসতে পারে। তো এটা ওনারা মাথায় নিয়ে ছিল যে আমরা জাহাজে ডুবে চলে যাই, এখানে থাকাটা তো আমাদের জন্য ভালো হবে না, মানে ওনার ভাবে যেটা খুন হয়েছে এমন কিছু মনে করে। তো তারা রুমে যাবে এমন তো সময় দেখে যে একটা গার্ড চেয়ার উপরে বসে আছে একটা বৃদ্ধ লোক। তাদের তিনি বলে যে বাবাজিরা আপনারা এত রাতে কোথা থেকে আসলেন? তো তারা সেই গার্ডকে দেখে স্তম্ভিত হয়ে যায়, কেননা সেই গার্ডের ফেস এবং ওইখানে যে গলা কাটা লাশটা ছিল সেম সেই বৃদ্ধ লোকটাই, মানে দাঁড়িয়েওয়ালা সেই বৃদ্ধ লোকটাই, মানে ওইখানে যে লোকটা দেখছে এখানে একদম সেম। তো তারা এটা ভয় পেয়ে যায় এবং তার সাথে কোনো কথা না বলে তারা সোজা রুমে চলে যায়। তো রুমে যাওয়ার পর তারা বসে আছে এমন 30 মিনিট পর সেই বৃদ্ধ লোকটি তাদের কাছে যায়, যায় বলে আপনারা রাতে কি খাবেন দেখা দেন, আমি আপনাদের জন্য খাবার এনে দিচ্ছি। তো তারা সেই বৃদ্ধ লোকটিকে বলে যে চাচা আমরা কিছুক্ষণ আগে তো বাইরে গেছিলাম হাঁটতে, তো আপনার মতো একজন লোক দেখি যে এই শিমল ওইখানে এক শিমল গাছের নিচে যে গলা কাটা অবস্থায় পড়ে আছে। তো সেই চাচার এই কথাটি বিশ্বাস করতে চান না যে না এটা কিভাবে সম্ভব। তো আমার মামা ছিল আবার খুব সাহসী, যে মানে সাহসী টাইপের লোক, তিনি বলতেছে যে আপনি যদি চান আমি আপনাকে দেখাইতে পারি, সেই জায়গায় যেতে পারি। তো বাকি যে দুইজন ফ্রেন্ড ছিল যে তাদের বলে যে চল আমরা মানে চাচাটাকে নিয়ে সেই জায়গায় নিশ্চয় দেখাই আনি আর কি। পরে তারা দুজন যেতে চায় না যে না তুই যা আমরা যাবো না, এই জায়গাটা মানে আমাদের জন্য সুবিধাজনক মনে হচ্ছে না, আমরা যাবো না। তো মামা আবার মানে অনেক জেদি টাইপের ছিল এবং সাহসী টাইপের ছিল। তো লোকটাকে নিয়ে মানে ওই চাচাটার গাড়িটাকে নিয়ে সে যায় এবং মানে মানে লোকটা বৃদ্ধ লোকটার পিছনে এবং উনি সামনে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে ওই শিমুল গাছটার উদ্দেশ্যে যাচ্ছে যে লাশটা দেখাবে। তো কিছুক্ষণ যাওয়ার পর মানে হুট করে দেখে যে সেই বৃদ্ধ লোকটি তার সাথে আর নেই। তো সে খুব ভয় মানে খুব ভয় পেয়ে যায়, এতক্ষণ যে নর্মাল ছিল কিন্তু মানে মানে এরকম পরিস্থিতিতে অনেক ভয় পেয়ে যায়। তো তিনি বলে যাই হোক এটা মানে
অনেক ধন্যবাদ। এবং আমরা একটু ময়নদিন ভাইয়ের কাছে যাবো এবং আমরা বলেছিলাম যে উনি যেহেতু আজকে আছেন তো আপনারা যদি কেউ কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। তো আমি একটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যেটা ময়দিন ভাইকে জিজ্ঞেস করাই যায়। ময়দিন ভাই আপনাকে একজন প্রশ্ন করেছেন, তার আগে বলি যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে অনেকেই, তার মধ্যে ঘুরির পাইলট নামে একজন আছেন যিনি সৌদি আরব থেকে শুনছেন এবং তার সঙ্গে দুজন সৌদি আছেন যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, এবং তিনি তাদের সবাইকে সেটা আবার তাকে মানে ট্রান্সলেট করে দিতে হচ্ছে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু বাট আপনি যে করছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরমান, এবং আরমান এই কোয়েশ্চেনটা করেছেন মহিউদ্দিন ভাইকে যে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক কাউকে যদি করা হয়, আর এই ব্ল্যাক ম্যাজিকটা কাটাতে যদি কেউ হেল্প করে, তাহলে সেটা কোনো খারাপ কিছু হবে কিনা বা তার কোনো ক্ষতি হবে কিনা?
না, এতে কোনো সমস্যা বা কোনো ক্ষতি হবে না। যিনি কালো জাদু করবে তার অপরাধ, উনি শাস্তি পাবে। যিনি করাবে এবং যিনি করবে দুজন অপরাধী, আর যিনি এটার জন্য
আল্লাহর কাছে সাহায্য চাইবেন,
সাহায্য করবেন, উনি এটা ভালো ফলাফল পাবে।
ওকে, তো আমি ছোট্ট একটা জিনিস দিয়ে আজকে শেষ করতে চাই যে রাতের বেলায় অনেকে অন্ধকারে ভয় পায়, অনেকে অনেক জায়গায় মানে বাথরুমে বা এমনিতে মানে বিভিন্ন মানে এমনিতে উঠে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া বা পানি খাওয়া, অনেকে শুয়ে থাকতেও এক এক জেগে উঠলে রাতের বেলায় ভয় পায়। এই ভয়টা কি আসলে মনের ভয় নাকি আসলে মনের ভয়? পুরো
মনের ভয়।
এবং মনের ভয়, এবং এটা এটা কি দূর করার কোনো উপায় আছে? মন শক্ত করতে হবে,
অবশ্যই এটা মন শক্ত করতে হবে। এবং সবচেয়ে বেশি তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পাঠ করা, অথবা ইয়া মুঈন, আল্লাহর নাম সাহায্যকারী। হ্যাঁ, এগুলো উজিফা আদায় করলে এই মন থেকে সব মুছে যাবে ইনশাআল্লাহ।
তো যারা ভয় পাচ্ছেন রাতের বেলা, তাদের জন্য একটা ছোট টিপস দিয়ে আমরা আজকে শেষ করছি ফুট এফএম। এবং মানিদিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। এবং তার আগে জানিয়ে দিই আমাদের অ্যাড্রেসটা, আমাদের যে যে অ্যাড্রেসে আপনারা ইমেইল করবেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে ফুট এফএম আদার ওয়েট রিপোর্ট ডট এফএম, উইচ ইজ BHWTFM আদার ওয়েট RADIOFORTA.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন। টাটা।